যীশু খ্রিস্ট তার পুত্র খ্রিস্টের সমস্ত কিছু আমাদেরকে বিনামূল্যে দিয়েছেন। আমরা আপনার কাছে কৃতজ্ঞ প্রভু এই বিশেষাধিকারের জন্য যা আমাদেরকে দত্ত হয়েছে এই মহান সর্বশ্রেষ্ঠ বলিদানের দ্বারা যা যীশু আমাদেরকে কালভেরির উপরে দিয়েছেন, যা আমাদেরকে পুনরায় আপনার সাথে সহভাগিতা করার এবং আপনার আনুকূল্যে আসতে পারার জন্য মিলন সাধন করে দিয়েছে, যেন আমরা এটি জানবার সান্ত্বনা পেতে পারি যে এটা লেখা রয়েছে, যদি তোমরা আমাতে থাকো আর আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও, তাহা হইলে তোমাদের জন্য তাহাই করা যাইবে। এখন আমরা এর জন্য কৃতজ্ঞ, আর আমরা প্রার্থনা করি যে আপনি আমাদের বিশ্বাস দিবেন, যেন আমাদের মধ্যে যা কিছু আছে তার সবটা দিয়ে আমরা এর বিশ্বাস করতে পারি। এখন প্রভু আমাদেরকে দিনের প্রতিটি কষ্টকে, এই জীবনের প্রতিটি চিন্তাকে সরিয়ে দিতে দিন, পরিচারক থেকে শুরু করে সেবক পর্যন্ত সকলকেই, যেন আমাদের মনের মধ্যে এখন আর কিছুই না থাকে, কিন্তু যেন সকলে অপেক্ষারত হয়, পবিত্র আত্মার কথাকে গভীর শ্রদ্ধা সহিত শুনতে তৈরি থাকে, যেন আমরা এমন কিছু সম্পাদন করতে পারি যা উত্তম, যেন আপনাকে আরো বেশি জানতে পারি আমাদের একত্র হওয়ার মাধ্যমে। কারণ প্রভু সত্যি এই জন্যই আমরা এই গরমের দিনে এখানে এসেছি, আপনার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সাথে কথা বলুন, আর হতে দিন যেন সেই জীবন্ত বাক্য আমাদের মধ্যে বাস করে আর আমাদের মধ্যে থাকে, যেন আমরা রূপায়িত এবং গঠিত হতে পারি জগতের দিকে নয়, কিন্তু যেন আমাদের আত্মার নতুনীকরণ দ্বারা আমরা রূপান্তরিত হতে পারি ঈশ্বরের পুত্রের অবয়বে। ও, আমাদের হৃদয় কেঁপে ওঠে যখন আমরা চিন্তা করি, আর আমাদের প্রাণের মধ্য দিয়ে আনন্দের ধারা বয়ে যায় যখন জানতে পারি যে আমাদের ঈশ্বরের পুত্র ও কন্যারূপে ডাকা হবে। আমরা তার দ্বিতীয় আগমনের একদম প্রান্তে দাঁড়িয়ে আছি, আর সমস্ত দেশ এবং রাজ্যগুলো আমাদের পায়ের নিচে কাঁপছে, জগতের সমস্ত কিছু বিলুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু এটা জেনে যে কোনো একদিন তিনি আসবেন আর আমাদেরকে এক এমন রাজ্যে নিয়ে যাবেন যেখানে আর কোনো অন্ত থাকবে না অথবা এটা কখনোই টলবে না। আর এটা জেনে যে আমরা এখন সেই রাজ্যেরই প্রজা। ও ঈশ্বর, আমাদের হৃদয় এবং কানের তকচ্ছেদ করুন পবিত্র আত্মা দ্বারা, বাক্যের জল দ্বারা ধৌত করবার দ্বারা, কারণ আমরা এটি তার নামে এবং তার মহিমার জন্য চাই। আমেন। আমি একটি বিষয়কে এই সকালে নিতে চাইছি, কারণ আমি কিছু আলাদা বিষয়ের উপর বলতে চাইছিলাম যদি সেখানে কোনো আরোগ্য সভা হতে চলেছে। কিন্তু আমরা ঘোষণা করেছিলাম যে প্রার্থনা কার্ডগুলি 8টায় অথবা 8টা থেকে 9টার মধ্যে দেওয়া হবে, আর আমি কেবল বিলি কিছু মিনিট আগে ঘর পর্যন্ত আসে আর বলে যে সেখানে খুব কষ্টেই কেউ আছে বলে মনে হয়, তাই সে কোনো প্রার্থনা কার্ড দেয়নি। তাই আমি এই বিষয়টি নেওয়ার কথা ভেবেছিলাম মণ্ডলীর সংশোধনের জন্য। আর আমি আজ এই বিষয়ে বলতে চাই, জগতের দ্বারা প্রতারিত এক মণ্ডলী। আমি এখন কিছুটা পড়তে চাই বিচার কর্তৃগণের পুস্তক হতে, 16:10 থেকে শুরু করে। পরে দলিলা শিমশনকে কহিল, দেখো তুমি আমাকে উপহাস করিলে, আমাকে মিথ্যা কথা কহিলে, এক্ষণে বিনয় করি, কিসে তোমাকে বাঁধিতে পারা যায়, তাহা আমাকে বলো। তিনি তাহাকে কহিলেন, যে রজ্জু দিয়া কোনো কর্ম করা হয় নাই, এমন কয়েক গাছা নতুন রজ্জু দ্বারা যদি তাহারা আমাকে বাঁধে, তবে আমি দুর্বল হইয়া অন্য লোকের সমান হইব। তাহাতে দলিলা নতুন রজ্জু লইয়া তাহা দ্বারা তাহাকে বাঁধিল। পরে তাহাকে কহিল, হে শিমশন, পলিস্টিয়েরা তোমাকে ধরিল। তখন অন্তরাগারে গুপ্তভাবে লোক বসিয়াছিল, কিন্তু তিনি আপন বাহু হইতে সূত্রের ন্যায় ওই সকল ছিঁড়িয়া ফেলিলেন। পরে দলিলা শিমশনকে কহিল, এই যাবৎ তুমি আমাকে উপহাস করিলে, আমাকে মিথ্যা কথা কহিলে, কিসে তোমাকে বাঁধিতে পারা যায়, আমাকে বলো না। তিনি কহিলেন, তুমি যদি আমার মাথার সাত গুচ্ছ চুল তানার সহিত বুনো, তবে হইতে পারে। তাহাতে সে তাঁতের গোজের সহিত তাহা বদ্ধ করিয়া তাহাকে কহিল, হে শিমশন, পলিস্টিয়েরা তোমাকে ধরিল। তখন তিনি নিদ্রা হইতে জাগরিত হইয়া তানা শুদ্ধ তাঁতের গোজ উপড়াইয়া ফেলিলেন। পরে দলিলা তাহাকে কহিল, তুমি কি প্রকারে বলিতে পারো যে তুমি আমাকে ভালোবাসো? তোমার মন তো আমাতে নাই। এই তিনবার তুমি আমাকে উপহাস করিলে, কিসে তোমার এমন মহাবল হয় তাহা আমাকে কহিলে না। এইরূপে সে প্রতিদিন বাক্য দ্বারা তাহাকে পীড়াপীড়ি করিয়া এমন ব্যস্ত করিয়া তুলিল যে প্রাণ ধরনে তাহার বিরক্তি বোধ হইল। তাই তিনি মনে সমস্ত কথা তাহাকে ভাঙিয়া বলিলেন। তাহাকে কহিলেন, আমার মস্তকে কখনো খুঁড় উঠে নাই, কেননা মাতার গর্ভ হইতে আমি ঈশ্বরের উদ্দেশ্যে নাসরীয়। খুঁড়ি হইলে আমার বল আমাকে ছাড়িয়া যাইবে এবং আমি দুর্বল হইয়া অন্য সকল লোকের সমান হইব। তখন এ আমাকে মনে সমস্ত কথা ভাঙিয়া বলিয়াছে বুঝিয়া দলিলা লোক পাঠাইয়া পলিষ্টিয়দের ভূপাল দিগকে ডাকিয়া কহিল, এইবার আইসুন, কেননা সে আমাকে মনের সমস্ত কথা ভাঙিয়া বলিয়াছে। তাহাতে পলিষ্টিয়দের ভূপালেরা টাকা হাতে গড়িয়া তাহার নিকটে আসিলেন। পরে সে আপনার জানুর উপরে তাহাকে নিদ্রিত করিল এবং একজনকে ডাকাইয়া তাহার মস্তকের সাতগুচ্ছ কেশ খৌড়ি করাইল। এইরূপে সে তাকে ক্লেশ দিতে আরম্ভ করিল আর তাহার বল তাহাকে ছাড়িয়া গেল। পরে সে কহিল, হে শিমশন, পলিষ্টিয়েরা তোমাকে ধরিল। তখন তিনি নিদ্রা হইতে জাগরিত হইয়া কহিলেন, অন্যান্য সময়ের ন্যায় বাহিরে গিয়া গা ঝাড়া দিব, কিন্তু সদবাবু যে তাহাকে ত্যাগ করিয়াছেন তাহা তিনি বুঝিলেন না। এখন আমরা পড়তে চাই এই বিষয়ের উপর একটি মূল পাঠ নেওয়ার জন্য যা প্রকাশিত বাক্যের পুস্তকে পাওয়া যায়, দ্বিতীয় অধ্যায় ২১ পদ থেকে শুরু করে ২৩ পদ পর্যন্ত। আমি তাহাকে মন ফিরাইবার জন্য সময় দিয়াছিলাম, কিন্তু সে নিজ ব্যভিচার হইতে মন ফিরাইতে চায় না। দেখো, আমি তাহাকে শয্যাগত করিব এবং যাহারা তাহার সহিত ব্যভিচার করে তাহারা যদি তাহার কার্য হইতে মন না ফিরায়, তবে তাহাদিগকে মহাক্লেশে ফেলিয়া দিব। আর আমি মারি দ্বারা তাহার সন্তানদিগকে বধ করিব, তাহাতে সমস্ত মণ্ডলী জানিতে পারিবে আমি মর্মের ও হৃদয়ের অনুসন্ধানকারী, আর আমি তোমাদের প্রত্যেক কার্যানুযায়ী ফল দিব। ঈশ্বর তার এই বাক্যের পাঠকে আশীর্বাদযুক্ত করুন। শিমশন মণ্ডলীর চমৎকার কার্যকলাপের মতোই সঠিকভাবে শুরু করেছিল, সে সঠিক পথে শুরু করেছিল। সে শুরু করেছিল এবং তাকে বীরত্বের মহান ব্যক্তি বলা হতো। সে শুরু করেছিল প্রভুর সেবা দিয়ে, তার বাক্যকে ধরে রেখে এবং তার আজ্ঞাগুলো পালন করে, আর এটা ছিল কিছুটা মণ্ডলীর মতোই। সেও খুব ভালো শুরু করেছিল, যেমন আমরা বলতে পারি জাগতিক অভিব্যক্তি হিসাবে সঠিক পদক্ষেপে শুরু করেছিল, প্রভুর আজ্ঞাগুলি ধরে রেখেই শুরু করেছিল। আর যতক্ষণ শিমশন প্রভুকে অনুসরণ করছিল, প্রভু ও শিমশনকে ব্যবহার করছিলেন। কারণ ঈশ্বর যে কোনো ব্যক্তিকে ব্যবহার করতে থাকেন যে তাকে অনুসরণ করে চলবে, কারণ এটাই ঈশ্বরের কাজ। কিন্তু যখন আমরা এদিক ওদিক সরে যাই, ঈশ্বরের বিষয়গুলো থেকে দূরে সরে যাই, তখন ঈশ্বর আর আমাদের ব্যবহার করতে পারেন না। যখন আমরা ঈশ্বরের আজ্ঞার পেছন পেছন স্থিরভাবে চলতে থাকি, যখন আমরা বাইবেলের পৃষ্ঠায় থাকি আর লিখিত বাক্য দ্বারা তার আরাধনা করি, বাক্যের সত্যে এবং আত্মায় তার আরাধনা করি, তখন ঈশ্বর যে কোনো ব্যক্তিকে ব্যবহার করতে পারেন। কিন্তু যখন তারা অন্য কোনো কিছুর পেছনে সরে যাওয়ার প্রবণতা দেখায়, তখন ঈশ্বর তাকে আর ব্যবহার করতে পারেন না। সুতরাং শিমশন আজকের মণ্ডলীর এক খুবই অসাধারণ প্রতিনিধিত্বকে প্রকাশ করছে। যখন মণ্ডলী শুরু হয়েছিল, ঈশ্বর মণ্ডলীকে ব্যবহার করতে পারতেন, কারণ মণ্ডলী সযত্নে প্রভুর আজ্ঞাগুলোর পিছন পিছন চলত। তার সমস্ত সিদ্ধান্ত ও সংবিধিকে ধরে রাখত এবং তার সমস্ত আজ্ঞাকে পালন করত, আর ঈশ্বরও মণ্ডলীর সাথে ছিলেন। কিন্তু এমন মনে হয় যেন মণ্ডলীগুলোর মধ্যে এতটাই দুর্বল জায়গা তৈরি হয়ে গিয়েছে। মনে রাখবেন, আমরা কোনো বনভোজনে আসিনি, কিন্তু আমরা একটি যুদ্ধক্ষেত্রে আছি। অনেক লোকেরা ভাবে যে যখন তারা খ্রিস্টান হয়ে গিয়েছে, ব্যাস এটাই সবকিছু যা তাদের প্রয়োজন ছিল, সারা জীবনের জন্য এটাতেই হয়ে যাবে, যেহেতু তারা খ্রিস্টান আর সবকিছু এখন সহজ হয়ে যাবে। কখনোই এরকম কথা আপনার মাথায় ঢুকতে দেবেন না, কারণ আমি খ্রিস্টান হয়েছি লড়াইয়ের জন্য, বিশ্বাসের উত্তম যুদ্ধে লড়বার জন্য। আমি খ্রিস্টান হয়েছি যেন সৈন্যগণের সারিতে আসতে পারি। আমরা খ্রিস্টীয় সেনা, আর আমাদেরকে প্রশিক্ষণ নিতে হবে ও প্রতিপালিত হতে হবে, আর শত্রুর প্রত্যেকটা চালকে জানতে হবে, যেন জানতে পারি যে কিভাবে সুরক্ষা করতে হয়, যেন জানতে পারি কিভাবে কিভাবে যুদ্ধ লড়তে হয়। আর আমরা কেবল তা করতে পারি যখন পবিত্র আত্মা আমাদের কাছে এটা প্রকাশ করে দেন। আমরা যখন যুদ্ধে যাই, তখন অন্য দেশগুলো আমাদেরকে কি বলে তা আমরা গ্রহণ করি না, তাদের কোনো ভাবনাকে। কিন্তু আমাদের নিজেদেরকে নিজেদের ভাবনাকে নিতে হয়, যেভাবে পবিত্র আত্মা আমাদের দিক নির্দেশ করবেন, আর যে ভাবনা তিনি আমাদেরকে দিবেন, কারণ তিনি হলেন আমাদের খ্রিস্ট সেনাদের প্রধান সেনাপতি।
স্যামসন ডিড গুড, হি ওয়াজ আ গ্রেট ম্যান আনটিল হি বিগিন টু
শিমশন খুবই ভালো করেছিল, সে খুবই মহান ব্যক্তি ছিল যতক্ষণ না সে আরম্ভ করলো এক ধরনের, আমরা একে বলবো অকর্মণ্য হতে, যতক্ষণ না সে তার নিজের ক্ষেত্র হতে সরে যেতে শুরু করলো। আর মণ্ডলীও ভালোই দৌড়চ্ছিল আর ঠিক ছিল, যতক্ষণ না তারা তাদের ক্ষেত্র থেকে সরে যেতে আরম্ভ করলো। শিমশন প্রেমের ভান করা শুরু করলো, আর সে ইসরায়েলীয় মেয়েদের সাথে নয়, কিন্তু ফিলিস্তিনীয় মেয়েদের সাথে প্রেমের ভান করছিল। আর ওটা অনেকটা সেরকমই যা মণ্ডলী করেছিল। এটি কখনোই নিজেদের লোকদের ভালোবাসতে শুরু করেনি, এই অবিশ্বাসীদের পেছনে চলে গিয়েছে আর অবিশ্বাসীদের সাথে প্রেমের ভান করতে শুরু করে দেয়। ঠিক এখানেই আমরা এক বিরাট মস্ত বড় ভুলগুলোর মধ্যে একটি করে ফেলেছি, যখন মণ্ডলী সেই সমস্ত জিনিস করতে শুরু করে দেয় যা ঠিক ছিল না। সে শিমশনেরই মতো খারাপ সঙ্গ রাখতে শুরু করে দেয়। শিমশন যতক্ষণ সে প্রভুর লোকদের সঙ্গে চলছিল, সে সবকিছু ঠিকঠাক করছিল, কিন্তু যখন সে খারাপ সঙ্গের সাথে প্রেমের ভান শুরু করল, তখন সে সমস্যায় পড়ে গেল। আর ঠিক এভাবেই মণ্ডলীর সাথেও হয়েছিল। যখন মণ্ডলী শ্রদ্ধার সাথে প্রতিদিন পবিত্র আত্মার নেতৃত্বের পিছনে চলছিল, ঈশ্বর তাদের আশীর্বাদ দিচ্ছিলেন, আর অদ্ভুত লক্ষণ আর চিহ্ন আর অলৌকিক কাজ মণ্ডলীর পিছন পিছন চলছিল। কিন্তু যখন এটা খারাপ সঙ্গ রাখতে শুরু করলো, জগতের সাথে চলতে শুরু করলো, সব থেকে খারাপ কাজগুলোর মধ্যে তারা একটি তখন করে ফেলল, আর যে প্রথম কাজ তারা করল, যে সে সঙ্গবদ্ধ হতে শুরু করল, অন্যান্য বিশ্বাসীদের সাথে সহভাগিতা ভেঙে দিল, কারণ তারা দেখল যে দেশগুলো সঙ্গবদ্ধ ছিল। এই মহান সুসমাচারটি একটি দেশ অথবা একটি জাতির লোকদের জন্য সমর্পিত ছিল না, এটি সমর্পিত ছিল যে চায় সে আইসুক, সমস্ত দেশ, জাতি, ভাষা এবং লোকদের জন্য। ঈশ্বর কখনোই আমাদের জন্য কোনো সীমা বেঁধে দিতে চাননি। কিন্তু লোকেরা হতে চায় তারা তুলনা করে অথবা নকল করে, ঠিক যেমন জগৎ করে থাকে সেটাই করে যা তারা করে থাকে। তারা যেমনভাবে সফল হয় সেও ওরকম ভাবে সফল হতে চায়। জগৎ যেভাবে কোনো কিছু করে সেভাবে করে আমরা কখনোই সফল হতে পারি না। আমরা একমাত্র তখনই সফল হতে পারি যখন আমরা ঈশ্বরের বিধি অনুসরণ করি এবং যেভাবে তিনি কিছু করতে বলেছেন সেভাবে করি। আমরা জগতের আদর্শ অনুসারে করে কখনোই সফল হতে পারি না। যদি সিগারেট কোম্পানি টেলিভিশনের দ্বারা মহান সফলতাকে অর্জন করেছে, সুরা উৎপাদনকারী কোম্পানি বিয়ার ও হুইস্কির লোকেরা টেলিভিশনের অবদানে সফলতা অর্জন করেছে, তার অর্থ এই নয় যে মণ্ডলীও টিভি অথবা টেলিভিশনের দ্বারা সফলতা অর্জন করবে। মণ্ডলীর সফলতা লুকিয়ে আছে সুসমাচারের প্রচারের মধ্যে, ঈশ্বরের শক্তিতে, আত্মার বাহ্যিক প্রকাশের মধ্যে। আমরা বলতে পারি না যেহেতু টিভি অথবা টেলিভিশন অমুক অমুক সিগারেট কোম্পানি ও অন্যান্য কোম্পানিকে সফলতা দিয়েছে। আমাদের কাছে এরকম কোন শাস্ত্রলেখ নেই যে সেই লোকদের সাথে তুলনা করে চলবার চেষ্টা করতে হবে। আর যতক্ষণ আমরা করতে থাকি আমরা অনেক সংখ্যক লোক আনতে পারি, কিন্তু এর জন্য ঈশ্বর আমাদের নিরূপণ করেননি। আমরা মনে করি যেহেতু আমরা অনেক জাতি, উচ্চ ধাবমান, বড় সংস্থা বা দারুণ রঙিন কিছু ঘটবে আর সেটাই সফলতা। আমরা প্রত্যেক দিন আমাদের পায়ের নিচে মরছি, আত্মিক ভাবে বলতে গেলে। যদি আমরা আজ সকালে 1 কোটি জন বলবান দাঁড়াই, আর যদি আমাদের সাথে পবিত্র আত্মা না থাকে, তবে তার চেয়ে আমরা 10 জন বলবান আরো ভালো কাজ করতে পারবো যখন পবিত্র আত্মা আমাদের সাথে থাকবে। আমরা জগতের সাথে তুলনা করতে পারি না। আর প্রথম বিষয়গুলির মধ্যে একটা ছিল যে মণ্ডলী নিজেদের সঙ্গবদ্ধ করতে শুরু করে দিল। প্রথম সংস্থা ছিল ক্যাথলিক গির্জা, আর তারপর এলো লুথেরান গির্জা। যখন তারা সংস্থাগত হলো ক্যাথলিক মণ্ডলীতে, যেন একে একটি সংস্থা বানাতে পারে, আর একদিন সেখানে এক উচ্চরব এলো, শিমশন, পলেস্টিয়ারা তোমাকে ধরিল, আর শিমশন ক্যাথলিক মণ্ডলীর বাধা দড়ি ছিঁড়ে ফেলল, আর মার্টিন লুথার এলো সংস্থার সাথে। তখন তারা মণ্ডলীকে আরো একটি দড়ি দিয়ে বেঁধে ফেলল, ঠিক যেমন দলিলা করেছিল। আর তারা এরকম শুরু করে দিল, ঈশ্বর প্রেরিত ব্যক্তির পরিবর্তে পবিত্র আত্মা দ্বারা আহত ব্যক্তি, হতে পারে সে তার ক খ গ জানত না, কিন্তু তারা খ্রিস্টকে জানত। তারপর মণ্ডলী হয়ে গেল আড়ম্বরপূর্ণ, আর রাজনৈতিক বক্তাদের প্রচলিত রীতির পেছনে চলে গেল, আর তাদেরকে, তাদের প্রচারকদেরকে ডক্টর্স ডিগ্রি দিতে শুরু করলো, প্রত্যেককে ডক্টর অব ডিভিনিটি অথবা ধর্মশাস্ত্রের বিদ্বান হতেই হবে। এটা ছিল আরও একটি দড়ি মণ্ডলীকে বাঁধার জন্য। লোকেরা যেত আর অধ্যয়ন করত, প্রত্যেক শিক্ষাস্থান চেষ্টা করে আরো এক ভালো বিদ্বান উৎপন্ন করতে, যেন তাদের মণ্ডলীগুলো বড়াই করে বলতে পারে, আমাদের পালক একজন ডক্টর অব ডিভিনিটি অথবা ধর্মশাস্ত্রের বিদ্বান। আর তারা কি করেছিল? একজন অন্যজনের থেকে বেশি জ্ঞান লাভ করতে চেষ্টা করতে লাগলো। আচ্ছা, ঈশ্বরের চোখে এর কোনো অর্থই নেই, আর কোনো ব্যক্তির পক্ষে তার জাগতিক জ্ঞান নিয়ে আসার কোনো প্রয়োজন নেই, এবং তা দিয়ে কখনো ঈশ্বরকে খুশি করা যায় না। এটা ঈশ্বরের দৃষ্টিতে অধিক ঘৃণ্য বস্তু। আপনি ঈশ্বরকে কখনোই খুশি করতে পারবেন না জগতের ঘৃণ্য বস্তু এবং জ্ঞান দিয়ে, কারণ এটি ঈশ্বরের সাথে শত্রুতা। এটা শাস্ত্র বলে সে এটা করতে পারে না, আর প্রত্যেকেই চেষ্টা করে সমস্ত জ্ঞান নিতে। তারা কেবল জানে কি করতে হবে এবং কি বলতে হবে, আর এটা কেবল একটি রাজনৈতিক বক্তব্য হয়ে রয়ে যায়, এর পরিবর্তে যে এটা পরাক্রমসহ প্রদর্শিত পবিত্র আত্মার বার্তা হয় যা মনুষ্য হৃদয়ের গভীরে ডুবে যায় এবং তার পাপকে সামনে নিয়ে আসে। তারা রাজনৈতিক কথাবার্তার জন্য প্রশিক্ষিত হয়, আর আমাদের সেটার প্রয়োজন নেই। পৌল বলেছে, ঈশ্বরের বাক্য আমাদের নিকটে এসেছে কেবল অথবা সুসমাচার, কেবল কথায় নয় কিন্তু পরাক্রমে এবং পবিত্র আত্মার প্রদর্শনে। ওটাই সুসমাচারকে নিয়ে এসেছিল, পবিত্র আত্মার পরাক্রমের প্রদর্শন। কিন্তু এইসব লোকেরা শিক্ষাস্থানে যায়, আর তারা অনেক শিক্ষা শিখে আসে, কিভাবে তাদের লোকদের সামনে দাঁড়াতে হবে, কিভাবে তাদের নিজেদেরকে উপস্থাপন করতে হবে, তাদের কিভাবে পোশাক পরতে হবে, তাদের কিভাবে কাজ করতে হবে। তারা কখনোই ভুল ব্যাকরণ ব্যবহার করবে না। এখন রাজনৈতিক বক্তব্যের জন্য ওসব ঠিক আছে, কিন্তু আমরা লোকদের মনোরম বাক্যের পেছনে যাচ্ছি না। পৌল বলেছে, আমি যে সুসমাচার প্রচার করি সেটা ওভাবে আসেনি, কিন্তু এটা এসেছে পবিত্র আত্মার নবীকরণের মাধ্যমে এবং পরাক্রমের প্রদর্শনে। এটা সঠিকভাবে গঠিত বক্তব্যের দ্বারা আসেনি, যেন তোমাদের জ্ঞান এমন হয়ে যায় অথবা যেন তোমাদের বিশ্বাস মনুষ্যদের জ্ঞানের উপর না হয়ে যায়। কিন্তু এটা আসে পুনরুত্থিত খ্রিস্টের পরাক্রমের প্রদর্শনের দ্বারা। ওটাই হল সুসমাচার, তাকে তার পুনরুত্থানের পরাক্রমে জানা। প্রত্যেকে এটা ভাবার চেষ্টা করে যে সে অন্যের থেকে আরো বেশি বুদ্ধিমান। প্রত্যেক সংস্থায় এরকম ভাবে। মেথডিস্ট বলবে, আমাদের কাছে সব থেকে বুদ্ধিমান লোকেরা আছে। ব্যাপটিস্ট বলবে, আর চার্চ অফ ক্রাইস্ট আর এরকম আরোই, তারা সবাই, আমরাই সব থেকে বেশি বুদ্ধিমান। আমরা আমাদের লোকেরা, আমরা সাধারণ লোকদেরকে বাইরে গিয়ে এবং সুসমাচার প্রচার করতে দেই না, কিন্তু তারা লোকদের নিজেরাই বাছাই করে। ও ঈশ্বর, দয়া করো, নিজেরাই তারা বাছাই করে। যদি তারা তাদের নির্দিষ্ট মতের সাথে নথিভুক্ত থাকে, তবে তাদেরকে মণ্ডলীতে রাখবে। ঈশ্বর তাকে কোনোভাবেই স্পর্শ করতে পারবেন না। আমি চাই আমায় এমন কেউ এসে প্রচার করুক যাকে পবিত্র আত্মা দ্বারা বাছাই করা হয়েছে, ঈশ্বর যাকে তুলেছেন, যে কোনো মনুষ্য অথবা সংস্থা দ্বারা উত্তোলিত নয়। সমস্ত জ্ঞান, তারা বলে, ও এই ব্যাপারে আমরা সব কিছু জানি, আর তাদের মধ্যে কিছু লোক পবিত্র আত্মার প্রথম অক্ষরও জানে না, তারা এটি অস্বীকার করে। এটা আমাকে মনে করিয়ে দেয় একটি বইয়ের কথা যা আমি একদিন ক্যালিফোর্নিয়াতে পড়েছিলাম প্রায় 10 বছর আগে। আমি এটি এক পুরনো বইয়ের দোকান থেকে তুলেছিলাম, আমি ভুলে গিয়েছি এর লেখক কে ছিল। কেবল একটি ছোট 10 সেন্টের বই, কিন্তু এতে কিছু ভালো উপলব্ধিমূলক বিষয় ছিল, যদিও এটা পরিহাসপূর্ণ এবং চাতুরতাপূর্ণ মনে হচ্ছিল। কিন্তু আমি সেখানে এমন কিছু পেয়েছিলাম যা আমার কাছে ঈশ্বরের তরফ থেকে বলে মনে হচ্ছিল। আর সেখানে ছোট গল্পগুলির মধ্যে একটা এভাবে শুরু হয়েছিল। একদিন সকালে একটি বড় মুরগির খোয়ারে একটি নির্দিষ্ট ছোট গৃহপালিত মোরগ ছিল, যে ভাবত যে যত কিছু জানা যেতে পারে সে সমস্ত জ্ঞান তার কাছে আছে। তাই সে একটি বাক্সের উপরে উড়ে গিয়ে বসলো, আর তার ছোট ঠোঁটটি বাক্সের উপরে 4 অথবা 5 বার আঘাত করলো, আর সে তার ছোট মাথাটিকে পিছনের দিকে ঝাঁকিয়ে এমন জোরে ডেকে উঠল যেমন আপনি কখনোই হয়তো শোনেননি এত জোরে কোনো মোরগের ডাক। আর অন্যরা, সে অন্যদের দৃষ্টি আকর্ষণ করছিল আর বলল, এই মুরগির খোয়ারের সব পুরুষ এবং মহিলাগণ, আমি আপনাদের কাছে এই সকালে এক মহান শিক্ষামূলক কার্যসূচির ব্যাপারে বলতে চাই যা আমরা কেবলই তৈরি করেছি। বলল, আমার এই অধ্যয়নে প্রচুর জ্ঞানের প্রয়োজন পড়েছে। আর সে তার চশমাটি ঠোঁটের উপরে কিছুটা নামিয়ে বলল, আর সে বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মুরগিরা আরো বেশি জ্ঞানার্জনের দ্বারা আমাদের আরো উন্নত করে তুলতে পারি। সুতরাং আমি আপনাদেরকে বলতে পারি যে কোথায় যদি আমরা গর্ত করি এবং একটি নির্দিষ্ট খোয়ারে অথবা গর্তে কাজ করি, আমরা এক বিশেষ ভিটামিন পেতে পারি যা আমাদের আরো জোরে ডাকতে সাহায্য করবে, আরো সুন্দর পালক হবে। আর ও আমি আপনাদের বলতে পারি কিভাবে আমরা আরো অনেক রকম ভাবে আমাদেরকে আরো উন্নত করে তুলতে পারি। আর ছোট মুরগির বাচ্চাগুলো তাদের ছোট লাল ঝুঁটিগুলির সাথে তারা কেবল কক কক করে উঠল এবং বলল, সে কত সুন্দর, তাই না? আর তারা নিশ্চিতভাবে তার প্রশংসা করল। ও, সে এতটা বুদ্ধিমান একটি মোরগ, যা আমায় মনে করিয়ে দেয় এখানে ধর্মীয় শিক্ষাস্থান থেকে শিখে আসা কিছু প্রচারকদের কথা। কি বুদ্ধিমান ব্যক্তি! আমাদের বাকি মুরগিদের সাথে ঝুলে থাকার কোনো প্রয়োজন নেই, আমাদের সবার তার সাথেই যাওয়া উচিত। আচ্ছা, ছোট মুরগটির ভাষণ শেষ হওয়ার আগেই সেখানে আরো একটি মুরগি ছিল যার অত উজ্জ্বল পাখনা ছিল না। সে খোয়ারের বাকি মুরগিদের মধ্যে থেকে দৌড়ে এলো আর বলল, বালকেরা, কেবল এক মিনিট দাঁড়াও, আমি কেবলই রেডিও থেকে সর্বশেষ সংবাদ শুনে এলাম। মুরগির দাম প্রতি পাউন্ডে 4 সেন্ট করে বেড়ে গিয়েছে। আমরা সবাই কালকে বধ হতে চলেছি। আপনার জ্ঞান এখন আপনার কি ভালো করবে? ভাই, আমরা যতটা জ্ঞান সংগ্রহ করি না কেন, এটা কি ভালো করবে? আমরা তো কেবল 6 ফুট দৈর্ঘ্যের মাটি। আমরা সকলে 1 ইঞ্চি করে এবং প্রতি মিনিটে মরছি। আমাদের জ্ঞানের কোনো অর্থই হয় না। আমরা তাকে জানতে চাই, কিন্তু তারা ওসব করে। যেমন আমি কিছু সময় পূর্বে মন্তব্য করেছিলাম কোনো একটি ছোট ক্যানারি পাখির সম্বন্ধে, আর সে ভাবত যে তার কাছে সমস্ত জ্ঞান আছে যা যা জানা প্রয়োজন, আর সে এতটাই জানত যে সে বাকি সব ক্যানারি পাখিদেরকে মনুষ্য সম্বন্ধে সবকিছু বলে দিতে পারে। তাই সে উড়ে যায় তার খাঁচার উপরে আর সে মনুষ্য সম্বন্ধে বলতে শুরু করে কিভাবে সে তাদের সম্বন্ধে সবকিছু জানে। আর হঠাৎই পার্ডিউ থেকে একজন অধ্যাপক সেখানে হেঁটে এলো আর তাকে কিছু উচ্চ মার্জিত ভাষায় তার সাথে কথা বলতে শুরু করল, আর সেই পাখিটি তার চোখগুলি পিটপিট করতে থাকল আর মাথা ঘুরিয়ে নিল। আর এখন তার কাছে চোখ ছিল, সে অধ্যাপককে দেখতে পেত, তার কাছে কান ছিল, সে তাকে শুনতে পারত, কিন্তু নিশ্চয়ই সে জানত না যে তিনি কি বলছিলেন। কেন? কারণ তার কাছে এক ক্যানারি পাখির মস্তিষ্ক, তার কাছে কেবল একটি পাখির মস্তিষ্ক ছিল, তার কাছে কেবল এটাই ছিল, তার কাছে মনুষ্যের মস্তিষ্ক ছিল না, তাই সে মানুষের মতো চিন্তাও করতে পারত না। আর সেরকমই মনুষ্য কখনো ঈশ্বরের মতো চিন্তা করতে পারে না। আপনি মানুষ, আর সমস্ত জাগতিক জ্ঞান একটি ক্যানারি পাখির জ্ঞান থেকে আর অধিক কিছুই নয়। আপনি যা কিছুই করেন, আপনি কেবল সেটা দিয়ে নিজেকেই আঘাত করেন। আপনার কাছে খ্রিস্টের মন থাকতে হবে। যে কারণে লোকেরা যায় আর সংস্থায় যুক্ত হয় আর নতুন জন্মের পরিবর্তে হাত মিলানোকে গ্রহণ করে, তারা নতুন জন্মকে পাশ কাটিয়ে চলতে চাইছে, তারা নতুন জন্ম চায় না। আর তারা জানে আমরা সেটা বাইবেলে শিক্ষা দিই, কিন্তু তারা এটার জন্য কিছু বিকল্প চায়। আর পেন্টিকোস্টাল লোকেরা ঠিক ততটাই খারাপ, তারা কিছু বিকল্প খোঁজার চেষ্টা করছে। তারা একটি উচ্চমান সম্পন্ন অবস্থায় চায়, এটা যথেষ্ট পরিমাণে উচ্চমান সম্পন্ন হতে হবে। আমরা হাত মেলাবো আর মণ্ডলীতে যোগদান করব আর জল ছেটাবো এবং বাপ্তাইজ হব অথবা এরকমই কিছু করব। তারা নতুন জন্মকে ভয় পায়। আমি কখনো কখনো বিশ্বাস করি যে ব্রানাম ভজনালয়ও একে ভয় পেতে শুরু করেছে। এখন আমরা সবাই জানি যে একটি জন্ম, আমি পরোয়া করি না যে সেটা কোথায় হয় অথবা কোথায় কোন স্থানে হয়, এটা ঠিক একটা নোংরা অবস্থাতেই হয়। যদি একটি শিশুর জন্ম একটি শুষ্ক বিচালি বা শক্ত মেঝে অথবা কোনো গোলাপি রং দিয়ে সাজানো কোনো হাসপাতালের ঘরেই হোক না কেন, এটা তবুও একটা নোংরা অবস্থাতেই হয়। একটি বাছুরের জন্ম বা যে কোনো কিছুর জন্ম একটা নোংরা অবস্থাতেই হয়। আর নতুন জন্ম ঠিক ওরকমই একটা নোংরা অবস্থার মধ্যে দিয়ে হয়ে থাকে। কিন্তু লোকেরা এত অনমনীয় হয়ে গিয়েছে, আমরা সেখানেই যাব যেখানে সবাই হাত মেলায়, আমরা সেখানেই যাব যেখানে চিৎকার এবং কান্না হয় না আর বেদিতে মাথাটাকেও ঠোকে না আর চিল্লায় না। আপনারা অনেক বেশি জাগতিক মনুষ্যত্বকে ধরে রাখতে চান। আমাদের যেটা প্রয়োজন তা হলো নতুন জন্ম, পুরনো মনুষ্যের সম্পূর্ণরূপে মরে যাওয়া, ওটাই জীবনকে নিয়ে আসে। একটি বীজ, একটি পুরনো আলু, একটি বীজযুক্ত আলু, আপনি সেই আলুকে নিন আর ভূমির নিচে রেখে দিন। আপনি নতুন আলু ততক্ষণ পাচ্ছেন না যতক্ষণ না সেই পুরনো আলু পচে গলে যায়। একটি শস্য নতুন জীবনকে উৎপন্ন করতে পারে না যতক্ষণ না সে পচে গলে যায়। আর কোনো পুরুষ অথবা মহিলা কখনোই নতুন জন্ম পেতে পারে না যতক্ষণ না তাদের জাগতিক বুদ্ধি এবং তাদের নিজস্বতা পচে গলে মরে যায়, বেদিতে এসে একদম শেষ হয়ে যায় আর চিৎকার করে, সম্পূর্ণভাবে বিশৃঙ্খল হয়ে যায় এবং এমন একটি স্থানে পৌঁছতে হবে যেখানে তার গলাবন্ধ হতে সমস্ত কাঠিন্য বেরিয়ে যায় আর তারপর আপনি ঈশ্বরের আত্মার দ্বারা পুনর্জন্ম লাভ করতে পারবেন। আমি এর পরোয়া করি না যে আপনি তারস্বরে চিৎকার করছেন, অন্য ভাষায় কথা বলছেন, উপরে নিচে লাফালাফি করছেন, মাথা কাটা মুরগির মতো ছটফট করছেন, আপনি নতুন জন্ম পেতে চলেছেন। কিন্তু আমরা এটির পরিবর্তে কিছু বিকল্প পদ্ধতি গ্রহণ করে ফেলেছি, আমরা শৈল্পিক পদ্ধতি চাই নিশ্চিতভাবেই। অন্যদিন শুক্রবারে আমি এবং আমার স্ত্রী দোকানে যাচ্ছিলাম। আমার অর্থ এটা বারবার বলা নয়, কিন্তু যখন আমরা রাস্তা দিয়ে নিচে গেলাম আমি বারবার আমার মুখটা এদিক ওদিক ঘুরিয়ে নিতে আমাকে হচ্ছিল, কারণ সেখানে নগ্ন মহিলা ছিল। আমি যখন অন্ধ হয়ে গিয়েছিলাম তখন আমি ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করেছিলাম, যদি তিনি আমার চোখ ভালো করে দেন আমি আমার চোখ দিয়ে সর্বদা সঠিক জিনিসই দেখব। আর আমি আমার গাড়িতে ছোট একটি ক্রুশ ঝুলিয়ে রেখেছি, যখন আমি ওই রকম কিছু দেখি আমি সেই ক্রুশের দিকে তাকাই আর বলি, ও ঈশ্বর, ওটাই আমার আশ্রয়। যখনই আমি সেই ক্রুশের দিকে তাকাই, আমি ওই মহিলাদের দেখেছি। মেয়েটা বলল, আজ আমরা একজন মহিলাকেও দেখলাম না যে একটি স্কার্ট পরেছে। আর সে বলল, বিল, ওই মহিলাটিকে দেখো, সে তার শরীরের উপরে চারিদিকে ওই ছোট ন্যাকড়া পড়ে আছে। আর বলল, তুমি বলতে চাও যে ওই মহিলাটি জানে না যে ওটা ঠিক নয়? বলল, যদি সে জানে না যে এটা ঠিক নয় তাহলে সে তো তার সঠিক মস্তিষ্কে নেই। আমি বললাম, কেবল এক মিনিট প্রিয়, সে একজন আমেরিকাবাসী, আমেরিকাবাসী মহিলারা যা করে সে ঠিক তাই করছে। আমি বললাম, বেশি দিন হয়নি আমি ফিনল্যান্ডে ছিলাম প্রিয়, আর আমি সেখানে এক ব্যক্তি ডক্টর মেরিনেনকে প্রশ্ন করেছিলাম যার উত্তর আমায় নিরুত্তর করে দিয়েছিল। আর আমরা একটি স্বাস্থ্য স্নানে যাচ্ছিলাম যাকে সাউনা বলা হয়, আর তারা আপনাকে ভিতরে নিয়ে যায় আর আপনার উপরে গরম জল ঢেলে দেয় অথবা গরম পাথরের উপর জল ঢেলে দেয় আর এটা আপনাকে কেবল ঘামিয়ে দেয়। তারপর তারা আপনাকে বরফ গোলা জলে ঝাঁপ দিতে নিয়ে যায় আর তারপর পিছনে সরে যায়। তারপর আপনাকে একটি ঘরের ভিতরে নিয়ে যাবে আর সেখানে পরিষেবিকারা থাকে, মহিলারা যারা পুরুষদের শরীর ঘষে দেয় আর তারা নগ্ন অবস্থায় থাকে, তাদের আবার জলের ধারে পাঠিয়ে দেয়। আমি ভিতরে যাব না। আর আমি বললাম, ডক্টর মেরিনেন, ওটা ঠিক নয়। তিনি বললেন, তাহলে ঠিক আছে পাদ্রি ব্রানাম, আমি মানছি ওটা ঠিক নয়, তাহলে আপনি আপনাদের আমেরিকার ডাক্তারদের বিষয়ে কি বলবেন যারা একটি মহিলাকে সমস্ত কাপড় খুলে নগ্ন করে দেয় আর তাকে একটি টেবিলে শুইয়ে দেয়, তার শরীরের প্রতিটি গোপন গোপন অঙ্গগুলোকে পরীক্ষা করে? আপনাদের হাসপাতালের নার্সদের বিষয়ে কি বলবেন? আমি বললাম, মাফ করবেন ভাই মেনে নেন, আপনি ঠিক বলেছেন। এটা কি? এটা হলো প্রথা। যখন আমি প্যারিসে ছিলাম আর আমি খুব কষ্টে সেটা বিশ্বাস করতে পারছিলাম যে সেখানে পুরুষ এবং মহিলাদের জন্য একই প্রস্রাবাগার ব্যবহার করা হয়। আমি এটা বুঝতেই পারছিলাম না যে শৌচালয়গুলো পুরুষ এবং মহিলাদের উভয়েরই জন্য রাস্তার একই পাশে অবস্থিত ছিল। আমি বিশ্বাসই করতে পারছিলাম না যখন মহিলারা সমুদ্রের পাড়ে সাঁতার কাটতে যেত, একটি ছেলে আর তার প্রেমিকা, তাদের কোনো কাপড় বদলাবার ঘর নেই, তারা তাদের সব কাপড় খুলতে খুলতে অন্তিম বস্ত্র পর্যন্ত খুলে নেয়, তারপর ঘুরে যায় আর ছোট একটা ন্যাকড়ার মতো কাপড় পরে নেয় আর সাঁতার কাটতে চলে যায়। কিন্তু ওরা এরকমই করে, তারা এসবে একদমই মনোযোগ দেয় না। এটাই ফ্রান্সের প্রথা। আফ্রিকাতে মহিলা এবং পুরুষ, যুবক এবং প্রাচীন একদমই বিনা কাপড়ে বৃক্ষহীন তৃণভূমি দিয়ে হেঁটে যায়। তারা কখনোই জানেন না শৌচালয় কি বা ওইসব কিছু, অথবা তারা কখনোই একে অপরের দৃষ্টির বাইরে যায় না, কিন্তু তারা কোনো তফাতকে বুঝতে পারে না। কিন্তু এটা প্রত্যেক দেশের নিজের নিজের প্রথা। কিন্তু আমি বললাম, প্রিয়, আমরা আলাদা, আমরা অন্য দেশের লোক, এখানে আমরা বিদেশী ও প্রবাসী, তাই আমাদের এই সমস্ত জিনিস এতটা খারাপ দেখায়। কারণ বাইবেল বলেছে যারা এরকম স্বীকার করে, দাবি করে, তারা দেখায় যে তারা এখানে বিদেশী ও প্রবাসী, তারা এক আগামী রাজ্যের অন্বেষণ করছে। একজন পুরুষ ও একজন মহিলা, সে ইতালি, ফ্রান্স, আফ্রিকা, যে কোনো দেশেরই হোক না কেন, যদি তারা পবিত্র আত্মা দ্বারা পুনর্জন্ম লাভ করেছে, তারা ওরকম আচরণ করে না। তারা ওই ধরনের বস্ত্র পরে না, তারা ওরকম ব্যবহার করে না, কেননা তারা অন্য দেশের নাগরিক, যার রচয়িতা এবং শাসনকর্তা হলেন ঈশ্বর। আমরা স্বর্গের নাগরিক। আপনার ভিতরে যে আত্মা আছে তা আপনার জীবনকে পরিচালিত করে। যদি আপনি একজন আমেরিকাবাসী হন, আপনি ঠিক তাই করবেন যা এক আমেরিকাবাসী করে থাকে। আপনি যদি ফ্রান্স নিবাসী হন, আপনি ফ্রান্স নিবাসীদের মতনই আচরণ করবেন এবং অন্যদের সমালোচনা করবেন। কিন্তু যদি আপনি ঈশ্বর হতে হয়ে থাকেন, তবে আপনি সেরকমই আচরণ করবেন যেমন তারা স্বর্গে করে থাকে, কারণ আপনার আত্মা উপর থেকে আসে আর সে আপনাকে নিয়ন্ত্রণ করে। একটি ছোট বিষয়কে আপনি দেখতে পারেন শাস্ত্রের মধ্যে। যারা ওই নতুন নগরের অন্বেষণ করত, তারা অন্যরকম আচরণ করত। তারা স্বীকার করত যে তারা বিদেশী ও প্রবাসী। কিন্তু কোইনের বংশকে দেখলে তারা ছিল পলায়নকারী ও ধর্মত্যাগী, কিন্তু খ্রিস্টানরা ছিল বিদেশী ও প্রবাসী। একজন পলায়নকারীর কোন ঘর থাকে না, একজন ধর্মত্যাগী ব্যক্তি হয় এক ভয়ঙ্কর ব্যক্তি। কিন্তু একজন প্রবাসী হলো একজন বাস্তবিক অন্য দেশের এক প্রকৃত ভূমি থেকে আসা ব্যক্তি, যে আপন দেশের পথ অন্বেষণ করছে। সে তার জীবনযাত্রা দিয়ে দেখাচ্ছে যে তার কাছে কিছু বাস্তবিক জিনিস আছে, যে সে দেখাতে পারে সে অন্য দেশের নাগরিক। সেটাই হলো সেই কারণ। কিন্তু তবুও যেসব লোকেরা ওরকম করে, ওইসব লোকেরা যারা ওরকম বস্ত্র পরিধান করে, আমায় আপনাদের বলতে দিন, দক্ষিণ আফ্রিকাতে যখন আমি দেখলাম 30,000 অপক্ক বর্বর নগ্ন স্থানীয় অধিবাসীদের, 16, 18, 20 বছর বয়স্ক মেয়ে এবং ছেলেরা, যাদের দেহে এক ফোঁটাও কাপড় ছিল না, তাদের মুখমণ্ডলে কাদা লাগানো অবস্থায় তারা দাঁড়িয়েছিল আর রং লাগানো ছিল। তাদের নাকের ভিতরে হাড় ছিল আর তাদের কানে কাঠের টুকরো ঝুলছিল, আর আড়াআড়িভাবে মানুষের হাড় বা কোনো কিছুর হাড় তাদের চুলে লাগানো ছিল, পশুদের দাঁত সেগুলোর উপরে ঝুলছিল। তারা নগ্ন ছিল যখন থেকে তারা পৃথিবীতে এসেছিল, আর তারা সেটা জানত না। কিন্তু যখন তারা খ্রিস্টকে গ্রহণ করলো আর তাদের মুখমণ্ডলের উপরে পড়ে গেল আর পবিত্র আত্মাকে গ্রহণ করলো, তারা উঠে দাঁড়ালো আর তাদের হাতগুলো বুকের কাছে ভাঁজ করে নিল তাদের লজ্জা লুকানোর জন্য। তারা ওখান থেকে দূরে গেল এবং কাপড় খুঁজে নিয়ে পরিধান করে নিল। কেন? তারা এই জগতের জন্য বিদেশী ও প্রবাসী হয়ে গিয়েছিল। হালেলুইয়া! তারা ঈশ্বর থেকে দূরে ছিল। হ্যাঁ মহাশয়, ও হ্যাঁ, এই লোকেরা নিজেদের খ্রিস্টান বলে, তারা গির্জার সাথে যুক্ত হয়, তারা বাইরে যায় আর বলে আমরা মেথডিস্ট, আমরা ব্যাপটিস্ট, আমরা পেন্টিকোস্টাল, আমরা সেভেন ডে অ্যাডভেন্টিস্ট, আমরা এটা ওটা এবং অমুক। ওগুলোর এর সাথে কোনো সম্পর্কই নেই। আপনার আত্মা, আপনার মধ্যে যে জীবন আছে, আপনাকে পরিচালিত করে এবং আপনি কি তা বলে দেয়। যিশু বলেছেন তাদের ফল দ্বারা তাদেরকে চিনবে। মণ্ডলীও প্রথম ইসরায়েলের মতোই হয়ে গিয়েছে। তারা সকল ধর্মহীন জাতিকে দেখেছে যে তাদের কাছে রাজা আছে, ঈশ্বর তাদের রাজা ছিলেন, আর তারা ধর্মহীন জাতিগুলোর দিকে তাকিয়ে দেখল যে তাদের কাছে রাজা আছে, তাই তারাও ধর্মহীন জাতিগুলোর ন্যায় আচরণ করতে শুরু করে দিল, আর তারা নিজেদের জন্য রাজা নিয়ে আসলো। আর যখন তারা এরকম করল, তারা সমস্যায় পড়ে গেল। ধীরে ধীরে এটা আসতে শুরু করলো, ধীরে ধীরে জাগতিক বিষয়গুলো তাদের জীবনে যুক্ত হতে শুরু করলো, পরিশেষে তারা আহাবে গিয়ে শেষ করলো। এক এক করে প্রত্যেক রাজা জাগতিকতার এত কাছাকাছি আসতে থাকলো এবং অবশেষে তাদের মধ্যে যে জীবন ছিল তা চাপা পড়ে গেল, আর সেখানেই তারা চলে গেল। আর যখন সে প্রকৃত রাজা এলেন, তারা তাকে চিনতে পারল না। ঠিক এই কাজটি মণ্ডলী করেছিল। সে দত্তক রূপে গ্রহণ করে নিয়েছিল জগৎকে। এখানেই আপনি আছেন। সে রাজনীতিকে, শিক্ষাকে দত্তক রূপে গ্রহণ করে নিয়েছে। সে সংস্থাকে, সমাজকে, বড় গির্জাকে, গালভরা শব্দপূর্ণ প্রচারককে দত্তক রূপে গ্রহণ করে নিয়েছে। আর যখন পবিত্র রাজা আসেন, তারা তাকে জানে না, আর তারা সেই পবিত্র আত্মাকেই ক্রুশে দিচ্ছে যিনি তাদের প্রকৃত রাজা। তারা তাকে জানে না, কিন্তু তারা তাকে উপহাস করে এবং তাকে নিয়ে রঙ্গ করে, ঠিক যেমন জিহুদীরা খ্রিস্টের প্রতি করেছিল। আজ মণ্ডলীও একইভাবে তাদের খ্রিস্টের প্রতি করে যাচ্ছে। তারা এটা জানে না, তাদের আত্মিক দৃষ্টিশক্তি নেই, কারণ তারা তাদের চোখে এতটাই অন্ধ হয়ে গেছে। আর তারা যা দেখে, বড় বড় ভবন, তারা জগতের সাথে তুলনা করে চলেছে। আমাদের কখনোই জগতের সাথে তুলনা করবার জন্য উৎসাহ দেওয়া হয়নি, আমাদের উৎসাহ দেওয়া হয়েছে নম্র হওয়ার জন্য। আর ঈশ্বরের দৃষ্টিতে একজনও অনেক বেশি। আর আজ ক্ষেত্রে যেসব সুস্থতা দানযুক্ত সুসমাচার প্রচারকগণ আছেন, তাদের মধ্যে এতই প্রতিদ্বন্দ্বিতা। একজন বলে, আচ্ছা ঈশ্বরের মহিমা হোক, আমার কাছে কত হাজার লোক আছে, তোমার থেকেও আমার সভা আরো বড়। এতে কি আসে যায়? আমাদের কাছে একজনই থাকুক বা দশ লক্ষ জন থাকুক, এতে কি আসে যায়? আমরা কি ঈশ্বরের প্রতি সত্য আছি? আমরা কি তার বাক্যের প্রতি সত্য আছি? আমরা কি পবিত্র আত্মার পরীক্ষায় স্থির থাকি? এটা কি সত্য? সেটাই হলো আসল বিষয়। কিন্তু আমরা বাইবেলের সাথে আপোষ করি। আমাদের প্রচুর পেন্টিকোস্টাল লোকেরা বাইবেলের মৌলিক মতবাদের সাথে আপোষ করে চলেছে। সেখানে আমি কারো অনুভূতিকে আঘাত করতে চাই না। আমি আমার নিজের মণ্ডলীতে আছি, আর আমি অনুভব করি যে আমি আমার মণ্ডলীতে যা প্রয়োজন তা করতে পারি, কারণ আমি সুসমাচার প্রচার করি। কিন্তু সেখানে দশ হাজার পেন্টিকোস্টাল প্রচারকেরা জানে যে পিতা, পুত্র আর পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম বাইবেলে কোথাও নেই। আমি আর্চবিশপকে অথবা যে কোনো ব্যক্তিকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করছি যে আমাকে দেখান যে বাইবেলে কোথাও কোনো ব্যক্তির পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম হয়েছে। কিন্তু তারা আপোষ করে, যেহেতু তাদের সংস্থা এরকম করেছে। নতুন নিয়মে একজন ব্যক্তিও নেই, আর 300 বছরের ইতিহাসে কোনো ব্যক্তি ছিল না, কিন্তু কেবল প্রভু যীশু খ্রিস্টের নামে সকলে বাপ্তিস্ম নিয়েছিল। এ কে ছিল যে এরকম করেছে? সংস্থা। সেই এটা করেছিল আপোষ করে। আর আজ তারা সব রাস্তায় প্রচার করবার লোকদেরকে সরিয়ে দিয়েছে। তারা গির্জা থেকে খঞ্জনীকে সরিয়ে দিয়েছে। তারা মণ্ডলীর সমস্ত মহিমাকে বের করে দিয়েছে, আর সেখানে নিয়ে এসেছে শিক্ষাস্থান থেকে শিখে আসা প্রচার, পুরনো বৃদ্ধ ঝুটিওয়ালা মোরগের মতো প্রচার। সমাজে সব পালিশ করা উপাদান, তাদের মহিলারা ছোট ছোট কাপড় এবং বস্ত্র পরিধান করছে যা তাদের চামড়ার গভীরে চলে গিয়েছে, আর পুরুষেরা সিগারেট পান করছে, আর জুয়া খেলছে, আর নোংরা রসিকতাপূর্ণ গল্প বলছে। ঈশ্বরের দৃষ্টিতে এটা লাঞ্ছনার বিষয়। আমি জানি যে এটা শুনতে খুব খারাপ লাগে, কিন্তু এটাই হলো সময় কারো কিছু বলার। আপোষ করে চলা, আত্মসমর্পণ করা, জগতের মতো আচরণ করে চলা। আমি পরোয়া করি না যে যদি আমাকে একাই দাঁড়িয়ে থাকতে হয়, কাউকে চাই না, কিন্তু শুধু ঈশ্বরকে চাই। আমি ঈশ্বরের বাইবেলের সত্যকেই প্রচার করব, আর এর জন্যই দাঁড়িয়ে থাকবো। যদি আমি মরেও যাই, আমি সত্যের জন্যই দাঁড়িয়ে থাকবো। নিশ্চিতভাবেই আমরা সত্যকে চাই। আমি মণ্ডলীর সাথে পরিমাপ করব না, কিন্তু ঈশ্বরের বাক্য অনুসারে আমি পরিমাপ করতে চাই। কিন্তু দলিলা, আপনারা কি লক্ষ্য করেছেন, সে জানতো যে শিমশনের কাছে ক্ষমতা ছিল, আর সে জানতো না যে সে ক্ষমতা কোথায় ছিল। সে বলতে পারতো না যে সেই ক্ষমতাটি কি ছিল, কিন্তু জানতো যে শিমশনের কাছে কিছু মহান ক্ষমতা ছিল, আর সে তার উৎস জানতে চাইত। আর যেহেতু দলিলা শিমশনকে তার সৌন্দর্যের ফাঁদে ফেলতে লাগলো, সে প্রকৃতভাবে যৌনতা উত্তেজক বস্ত্র পরিধান করত, আর সে তার সামনে হেঁটে চলত, আর সে আজকের দিনের কম বয়সী মেয়েদের মতো মনোযোগ আকর্ষণ করে চলত, আর ওসব করে চলত, আর অন্যরকম আচরণ করে চলত, শারীরিক আকর্ষণ দিয়ে শিমশনকে তার সাথে বিবাহের বাসনায় ফাঁদে ফেলতে লাগলো। ঠিক এমনটাই জগৎ মণ্ডলীর সাথে করেছে। এখন তোমার সেই মহান শক্তি কোথায় আছে? আচ্ছা, যদি আমরা সঙ্গবদ্ধ হই তাহলে সেই শক্তি চলে যাবে। ক্যাথলিক মণ্ডলী ঠিক এটাই করেছিল। শিমশন পলিস্টিরোদমকে ধরিল, আর লুথার বেরিয়ে এলো। তারপর তারা আবার সঙ্গবদ্ধ হয়ে গেল। যদি আমাকে আরো একটি রশি দিয়ে বাধা হয় তাহলে সেটা আমাকে ধরে রাখবে। তারা তাই করল। শিমশন পলিস্টিরোদমকে ধরিল, কি ঘটল? ওয়েসলি বেরিয়ে এলো আর সেই দড়িকে ছিঁড়ে ফেলল। এখন তুমি আমাকে সবসময় উপহাস করে এসেছো, তুমি কি জানো না যে আমি তোমাকে ভালোবাসি শিমশন? ঠিক আছে, তোমার হৃদয়ের সত্য আমাকে খুলে বলো। ঠিক আছে, তুমি আমাকে আরো একটি দড়ি দিয়ে বেঁধে দাও। ঠিক আছে, এখন আমরা ওটা করব। ওটা কি ছিল? ওটা সংস্থার দড়ি ছিল। তুমি আমাকে স্বাধীন হয়ে যেতে দাও, যেন আমার কোনো সংস্থা না থাকে। তখন আমি তোমায় বলবো তুমি আমায় ভাঙতে পারবে। এভাবে পেন্টিকোস্টালটা বেরিয়ে এলো। তোমার ক্ষমতা কোথায়? পলিস্টিরা তোমাকে ধরিল, আর সে দড়িটি আবার ছিঁড়ে ফেললো। কিন্তু এখন কি হয়েছে, এটা পেন্টিকোস্টালদেরও ধরে নিয়েছে। তাদের পালকদের জন্য বড় বড় ডক্টর অব ডিভিনিটি অথবা ধর্মশাস্ত্রের বিদ্বান কিছু মহান ব্যক্তিকে তারা গ্রহণ করে নিয়েছে। তারাও ঠিক ব্যাপটিস্ট অথবা মেথডিস্ট অথবা বাকিগুলোর মতো অনেক শিক্ষাস্থান এবং প্রথা গ্রহণ করে নিয়েছে। কোন মণ্ডলীর ভিতরে যান আর আপনি একটিও আমিন শুনতে পারবেন না। উত্তর মেরুর একদল এস্কিমোদের মতো তারা একেবারে ঠান্ডা ঠান্ডা এবং উদাসীন। আর এখন পলিস্টিরা তোমাকে ধরিল, শিমশন, পলিস্টিরা তোমাকে ধরিল আমেরিকা। আত্মার সে একতা কোথায়? পেন্টিকোস্টের সে একতা কোথায়? অ্যাসেম্বলিজ অব গড আর ইউনাইটেড আর চার্চ অব গড আর এটা ওটা অন্যটা, প্রত্যেকের কাছে আলাদা আলাদা প্রথা, এইটা ওই রীতির সাথে ওইটা ওই রীতির সাথে। আমরা আজ এতটাই বিভক্ত যে আপনি একটি শহরে গিয়ে আত্মিক উদ্দীপনা সভা রাখুন, যদি একটি চার্চের খরচা ওঠায় তবে বাকি চার্চগুলো এমনকি উপস্থিতই হবে না। সাম্যবাদ তোমাকে ধরলো আমেরিকা। আমাদের শক্তি কোথায়? আমাদের মহিমা কোথায়? এটা কি কারণ আমরা ঈশ্বরের শক্তির পরিবর্তে মানুষের জ্ঞানের পিছনে গিয়েছি? কেন তারা আমাদের প্রচারকদের এত কঠিন ও অনমনীয় বানিয়ে দিয়েছে? তারা আমাদের এমন ভাবে সংঘবদ্ধ করে রেখে দিয়েছে যে আমরা অনমনীয় এবং জেদি হয়ে পড়েছি। লোকেরা, আপনারা কি মণ্ডলীতে আর কোনো চিৎকার শুনতে পান? আপনি আর কাউকে কাঁদতে শুনবেন না। বিলাপকারীদের চেয়ারগুলোকে অন্য ঘরে সরিয়ে দেওয়া হয়েছে। মণ্ডলীর ভিতরে আর কোনো মহিমা নেই। আমরা কেবল এটাই করি যে হেলান দিয়ে বসে যতটা সম্ভব কঠিন হয়ে বসে থাকি। আমরা স্বাধীন নই, আমরা বদ্ধ। শয়তান তার আধুনিক মন্দ আত্মাগুলোর দ্বারা জীবন্ত ঈশ্বরের মণ্ডলীকে বেঁধে দিয়েছে। এটা ঠিক, মণ্ডলীতে আর কোনো শক্তি নেই, আর কোনো স্বাধীনতা নেই। লোকেরা এতটা আড়ষ্ট এবং কঠিন হয়ে গিয়েছে। কেন ঈশ্বর পেন্টিকোস্টাল লোকদের মধ্যে নেমে আসতে পারেন আর তিনি দেখাতে পারেন যে তিনি ঈশ্বর আর তার পুনরুত্থানের চিহ্নকেও প্রমাণ করে দিতে পারেন, তবুও এটা তাদের ঝাঁকিয়ে তোলে না। মহিমা কেন? এটা একটা কলঙ্কের ব্যাপার। আমি দেশের চার প্রান্তে হেঁটে যাই, ঈশ্বর কাজ করেন, তার চিহ্নকে প্রকাশ করেন, আর লোকেরা বসে থাকে আর আচ্ছা আমার অনুমান যে সেটা ঠিক আছে, ও আমি জানি এটা করা যেতে পারে। এটা তাদের নাড়ায় না। কেন? কারণ তারা দলিলা অর্থাৎ জগতের সাথে বদ্ধ, তারা শেকলে বদ্ধ। এখন তারা এমনকি তাদের নিয়ে যাচ্ছে সমস্ত গির্জার সঙ্গে বেঁধে দিচ্ছে। পলিস্টিরা তোমাকে ধরিল, শিমশন, এই ব্যাপারে আপনি কি করবেন? ও, আমাদের কাছে বড় সংস্থা আছে, নিশ্চয়ই। আমাদের কাছে আরো বেশি সংখ্যক সদস্য পদ আছে যা আগে আমাদের কাছে কখনো ছিল। কিন্তু সে আত্মা কোথায়? সে পবিত্র আত্মা কোথায়? শয়তান এটাই করে রেখে দিয়েছে। এটা মণ্ডলীকে ফাঁদে ফেলে রেখে দিয়েছে। এটা মণ্ডলীকে অনবরত ফাঁদে ফেলে যাচ্ছে। আমার কাছে এসো, আমি তোমাকে এখানে বড় বড় আরাধনালয় বানিয়ে দেব যদি কেবল তুমি এটা করো। যদি তুমি তোমাদের মধ্যে থেকে সে অতি গোড়া প্রচারকটিকে বের করে দাও আর এমন এক ব্যক্তিকে নিয়ে আসো, একজন ডক্টর অব ডিভিনিটি অথবা ধর্মশাস্ত্রের বিদ্বান ব্যক্তিকে যার অনেক জ্ঞান আছে, আমরা একটা সুন্দর বড় শৈল্পিক গির্জাঘর বানিয়ে দেব আর আমরাও বাকিদের মতো হয়ে যাব। আপনাদের লজ্জা হওয়া উচিত, বরং এমন ব্যক্তিকে নিয়ে আসুন যে হয়তো বিন থেকে কফি ভাঙতে পারে না কিন্তু সে পবিত্র আত্মায় পূর্ণ। সেটা ছিল ঈশ্বরের শক্তি দ্বারা একজন আপোষহীন ব্যক্তি। কিন্তু এটা এত অনমনীয় হয়ে গিয়েছে যে কোনো দরিদ্র ধার্মিক ব্যক্তি সবার মধ্যে যদি এসে যায় এবং অন্য ভাষা বলতে শুরু করে অথবা একটু চিৎকার করে প্রভুর প্রশংসা করে অথবা কিছু করে আর বাকি সবাই রাজহংসের মতো তাকে ঘিরে দেখতে থাকে, ওগুলো কি? আচ্ছা, আশ্চর্য ব্যাপার, সে কেন এরকম করছে? সে নিশ্চয়ই কোনো পাগল হবে যে কোনো জায়গা থেকে এখানে ভিতরে চলে এসেছে। আপনারা জানেন এটাই সত্য, কোনদিন দরিদ্র ধার্মিক ব্যক্তি ভেতরে এসে অধিক আনন্দে সে হাত উত্তোলন করে আর চিৎকার করে এবং প্রভুর আরাধনা করে, এমন ব্যক্তি যে সুষমাচারের প্রচার শুনে আমেন বলে চিল্লিয়ে ওঠে আর বাকি লোকেরা তার দিকে ঘুরে দাঁড়ায় আর দেখতে থাকে যে সে কি বলে। ওটাই হলো আজকের পেন্টিকোস্টাল লোকদের অবস্থা। সমস্যাটা কি? সমস্যা হলো আপনারা নিজেদের মেথডিস্টের ব্যাপটিস্টের আদর্শ অনুসারে গঠন করেছেন, তারা ক্যাথলিকের আদর্শ অনুসারে নিজেদের গঠন করেছে, ক্যাথলিক নরকের আদর্শ অনুসারে নিজেদের গঠন করেছে আর সকলে মিলে নরকের দিকে যাচ্ছে। একদম ঠিক, দলিলা আজকে বড় বড় গির্জাঘর, সুন্দর শিক্ষিত প্রচারক, উন্নততর শ্রেণীর লোক দ্বারা আপনাকে বিবাহ প্রস্তাব দিয়েছে। ও, আপনি জানেন ওখানে নিচে অমুক অমুক ব্যক্তি হলেন কোটিপতি, যদি আমরা তাকে আমাদের ধর্মসভায় আনতে পারি, ও আমার ঈশ্বর। যদি সে দ্বিতীয় জন্ম প্রাপ্ত না হয়ে থাকে তবে সে সেখানে থাকার যোগ্য নয়। আমি পরোয়া করি না তার কাছে কোটি কোটি ডলার আছে কিনা। যদি সে ৪০টি ক্যাডিলাক গাড়ির মালিক হয়, তার কাছে যা কিছু থাকুক না কেন, তাকে অবশ্যই দ্বিতীয় জন্ম লাভ করতে হবে। তাকে ঠিক নতুন জন্ম পর্যন্ত আসতে হবে আর পবিত্র আত্মা দ্বারা নতুন সৃষ্টি হতে হবে, আর এক নতুন জন্মের দ্বারা তাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। নাক ঝেড়ে মাফ করবেন, ক্রন্দন করে আর চিৎকার করে যেভাবে অন্যেরা করে, আর তারপর তাকে জীবনযাপনের দ্বারা প্রমাণ করতে হবে যে সে সেটা পেয়েছে। আমেন। এটাই আপনার আজ প্রয়োজন। শিমশন, পলিস্টিয়েরা তোমাকে ধরিল, সাম্যবাদ তোমাকে ধরল, জগৎ তোমাকে ধরল, শয়তান তোমাকে ধরল। তারা ফিরে যায় আর তারা দেখে যে ঈশ্বরের আত্মা অদ্ভুত কর্মকে প্রকাশ করছেন আর তার পুনরুত্থানের চিহ্নকে সকলকে দেখাচ্ছেন, যেমন যিশু প্রতিজ্ঞা করেছিলেন। তারা বলে, আপনি জানেন, আমার মনে হয় ভাই ব্রানামের কাছে মস্তিষ্ক পড়ে নেওয়ার বিদ্যার জ্ঞান আছে। আমার পালক বলেছেন যে এটা শয়তান হতে। তোমরা দরিদ্র, কপটি, প্রতারণাকারী, বিধর্মী, পালিশ করা লোকেরা, তোমরা মেষের বস্ত্র পরিহিত শৃগালেরা, যিশু বলেছেন, তোমরা যদি আমাকে জানতে, তোমরা আমার দিনকেও জানতে। কিন্তু তোমরা তো শূলের মতো লোকদের দল, যে বাকি জগতের মতো, বাকি লোকদের মতো হওয়ার চেষ্টা করতে থাকে। আমরা তো সেই রূপ ঈশ্বরের লোকদের চাই যারা বাক্যের সাথে আপোষ করে না, কিন্তু সত্যকে প্রচার করে এবং পবিত্র আত্মার বাপ্তিস্মের সাথে স্থির থাকে। কিন্তু জগৎ কি করেছে? সে আপনার সমস্ত শক্তি খুঁড় চালিয়ে কামিয়ে নিয়েছে। আপনার জন্ম এক নাসরিতীয় পেন্টিকোস্ট রূপে অবশ্যই হয়েছিল, কিন্তু জগৎ আপনার সমস্ত শক্তি খুঁড় চালিয়ে কামিয়ে নিয়েছে। এখন এটা আপনাদের বাকি লোকদের মতো শুষ্ক বানিয়ে দিয়েছে। আমরা কি করতে চলেছি, কি ঘটতে চলেছে, এই বিষয়কে সমাপ্ত করবার জন্য আমি এক মহান বিষয়কে কল্পনা করতে পারছি। যখন শিমশন বন্ধনে পড়েছিল, আমাদের মধ্যে কোনো আত্মিক উদ্দীপনা আসতে পারে না। আমাদের বিশ্বস্ত ভাই বিলি গ্রাহামের কথা একটু শুনুন, যিনি বলেন, আমাদের দিনে আত্মিক উদ্দীপনা এসেছে। ওরাল রবার্টের চিৎকার শুনুন, আমাদের দিনে আত্মিক উদ্দীপনা এসেছে। বাকিদের কথা শুনুন, সবাই বলে, আমাদের দিনে আত্মিক উদ্দীপনা এসেছে। আমরা আত্মিক উদ্দীপনা কিভাবে পেতে পারি যখন আমরা বন্ধনে পড়ে আছি? আমরা পবিত্র আত্মাকে বেঁধে রেখেছি আমাদের সংস্থা এবং পরম্পরা দ্বারা, আর এই অবস্থায় আমরা একটি পবিত্র আত্মার আত্মিক উদ্দীপনা পেতে পারি না। আমেন। আমি জানি যে এগুলো ঝলসে দেওয়ার মতো গরম কথা, কিন্তু এটা সত্য। আমরা পবিত্র আত্মার আত্মিক উদ্দীপনা কিভাবে পেতে পারি যখন আপনারা এতটাই বন্ধনে আছেন আর কঠিন হয়ে পড়ে আছেন, ভক্তির বেশধারী, যেমন বাইবেল বলেছে যে তাদের কাছে এরকম লোক থাকবে, ভক্তির বেশধারী কিন্তু তার শক্তির অস্বীকারকারী। কিসের শক্তি? নামধারী সংস্থার শক্তি, জগতের শক্তি, নামধারী গির্জার শক্তি, পবিত্র আত্মার শক্তি। ওটাই হলো মণ্ডলীর মধ্যে গুপ্ত স্থান। কিন্তু যখন মণ্ডলী পুরনো ধরনের পবিত্র আত্মার পরিবর্তে শিক্ষিত প্রচারকদের গ্রহণ করে নেয় আর বড় অট্টালিকা এবং জাকজমককে গ্রহণ করে নেয়, তাদের আবার মিশনে থাকা উত্তম। আমেন। সত্যই। আপনি কিভাবে একটি পবিত্র আত্মার আত্মিক উদ্দীপনা পেতে পারেন যখন লোকেরা তাকে নিভিয়ে দেয়, বেঁধে দেয় আর তাকে দেখে ভয় পায়? এখানেই সমস্ত সমস্যা উৎপন্ন হয়। পলিস্টিয়েরা তোমাকে ধরিল, কিন্তু একটা আশীর্বাদযুক্ত আশা আমাদের কাছে আছে। যখন শিমশন কারাগারে ছিল, তারা যখন তাকে ধরেছিল, তখন প্রথমে তারা তার সাথে কি করেছিল? প্রথমে তারা তাকে বেঁধে দিয়েছিল। তারা তার শক্তি কেড়ে নিয়েছিল, কারণ তারা তার রহস্যকে জেনে গিয়েছিল। তারা আপনার রহস্যকে জেনে গিয়েছে, জগৎ আপনার রহস্যকে জেনে গিয়েছে। এখন মহিলাগণ, আপনারা আপনাদের চুল ছোট করেন, এটা তো জগতের মতো করে চলা হয়ে যায়। পুরুষেরা, আপনারা সকলে যান এবং জগতের মতো আচরণ করেন, অশ্লীল ঠাট্টা করেন, বাইরে যান আর সিগারেট পান করেন, প্রতিবেশী স্ত্রীদের সঙ্গে ঘোরাফেরা করেন আর ওই ধরনের সবকিছু করেন, আর চাকরি ধরে রাখার জন্য একটু সামাজিক সুরা পান করেন। আমি বরং আমার খালি পেটে শুয়ে থাকবো, কিছু সোডা ও বাদাম জাতীয় কিছু খেয়ে এবং স্রোতের জল পান করে থাকবো। কোন ধরনের চাকরির জন্য আপোষ করে চলার থেকে বরং আমি ঈশ্বরের সামনে শুদ্ধ ও সিদ্ধ হয়ে থাকবো। এটা ঠিক, সত্য, ঈশ্বরের প্রতি সত্য হয়ে থাকুন। শিমশন, পলিস্টিয়েরা তোমাকে ধরিল, ব্রানাম টেবারনেকল, জাগতিকতা তোমার মধ্যে ধীরে ধীরে প্রবেশ করছে। এই বিষয়ে কি করবে? তুমি কি তোমার রহস্যকে জানিয়ে দিয়েছো? তুমি কি তোমার সেই রহস্যকে জানিয়ে দিয়েছো যা ঈশ্বর তোমাকে দিয়েছিল যখন তুমি কয়েক বছর আগে মাটির মধ্যে গড়াগড়ি দিচ্ছিলে? তুমি কি সামাজিক বাহ্যিক আরাধনার মধ্য দিয়ে সেই রহস্যকে জানিয়ে দিয়েছো? তোমার কি হয়েছে? ঈশ্বর নেমে আসতে পারেন আর কোন অদ্ভুত কাজকে ঠিক শ্রোতাদের মধ্যে করতে পারেন আর লোকদেরকে তাদের হৃদয়ের কথা প্রকাশ করে দিতে পারেন আর সবকিছু করতে পারেন আর অসুস্থ ও পীড়িতদের সুস্থ করতে পারেন আর চিহ্ন ও অদ্ভুত লক্ষণ দেখাতে পারেন আর যতটা প্রভাবযুক্তভাবে করা যায় সেইভাবে তারা পবিত্র আত্মার দ্বারা তার বাক্যকে প্রচার করতে পারেন। আর তারপর লোকেরা বলে, আচ্ছা, আমার অনুমান ওটা ঠিক আছে। আমরা কখনো কখনো ওই বাক্য শুনতে খুবই আনন্দ উপভোগ করি যদি তা লম্বা ও ক্লান্তিকর না হয়। ব্রানহাম টেবারনেকেলের এই অবস্থা হয়ে যাচ্ছে। পলেস্টিরা তোমাকে ধরিল। যখন এরকম হতো, যখন বাক্য প্রচারিত হতো, তখন পুরনো ধার্মিক ব্যক্তিদের চোখে জল চলে আসতো। তারা সকলে দাঁড়িয়ে পড়তো আর এদিক ওদিক অস্থির হয়ে চলাফেরা করতে লাগতো। হয়তো একটি শব্দও না বলে কেবল চলাফেরা করতো, দু তিনবার করতো, আবার বসে পড়তো। তারা পবিত্র আত্মায় এতটা পূর্ণ থাকতো, বাক্য তাদেরকে খাওয়াতো। মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ নিকট প্রত্যেক বাক্য দ্বারা বাঁচিবে। পলেস্টিনরা তোমাকে ধরলো, ব্রানাম টেবারনাকল, পলেস্টিনরা তোমাকে ধরলো, হে পেন্টিকস্টাল। নিশ্চয়ই পলেস্টিনরা তোমাকে ধরে ফেলেছে, তোমাদের বাকি লোকদেরকেও, যখন তোমরা অনেক সময় পূর্বে নিজেদেরকে খুবই শক্ত করে সংস্থাগত করে বেঁধে ফেলেছিলে। সংস্থাগত না হলে কেউই ভেতরে প্রবেশ করতে পারতো না, যতক্ষণ সে একজন প্রেসবিটেরিয়ান, ব্যাপটিস্ট, মেথডিস্ট, ক্যাথলিক অথবা এরকম কিছু না হয়ে থাকে। আপনাদের সেই বাকি লোকদের সাথে মেলানোর কোনো প্রয়োজনই ছিল না। সুতরাং আমাদের দিনে আত্মিক উদ্দীপনা এসেছে। কিভাবে আমরা এটা পেতে পারি? যখন আত্মিক উদ্দীপনাকে যারা আনবেন তারাই এই জাগতিক বিষয়ের দ্বারা বন্ধনে পড়ে আছে। আপনি এই কথাকে নিশ্চিত রূপে স্বীকার করে নিন যে যেখানে জাগতিকতা আছে সেখানে ঈশ্বর কখনোই আসবেন না। আপনি নিজেকে যখন জগতের সাথে জুড়ে নেন তখন তার সাথে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। যখন আপনি জাগতিক বিষয়গুলোকে নিজেদের মধ্যে আসতে দেন, জগতের মতো আচরণ শুরু করে দেন, তখনই আপনি শেষ হয়ে যান। কিন্তু যখন আপনি জগতের সব শিকলগুলি কেটে ফেলবেন তখন ঈশ্বর আসবেন আর আপনাকে ব্যবহার করবেন, যতক্ষণ না আপনি আবার পথভ্রষ্ট হয়ে যান। আজকের এই বার্তাকে শেষ করবার পূর্বে আমার কাছে একটি আশা আছে, আর সেটা হল যখন শিমশন বন্দরে ছিল তখন একগুচ্ছ নতুন চুল গজিয়ে উঠেছিল। ঈশ্বর অন্তিম সময় আসার পূর্বে আমাদেরকে আরো একটি মণ্ডলী দিয়েছেন, যেন পবিত্র আত্মার পরাক্রম তার কাছে আসে আত্মার বাহ্যিক প্রকাশের সাথে, এবং মার্ক 16 অধ্যায়ের প্রতিজ্ঞা মণ্ডলীর পেছন পেছন চলে। এগুলো সব যেন মণ্ডলীর পেছন পেছন চলতে থাকে, প্রেরিতদের সাথে চিহ্ন আর অদ্ভুত লক্ষণ প্রকাশিত হতে থাকে, তার পুনরুত্থানের মহান চিহ্ন তাদের সাথে চলতে থাকে। আমরা যখন কারাগারে আছি নিশ্চিতভাবে ঈশ্বর কোথাও না কোথাও শস্য উৎপন্ন করছেন যেন তারপর সবকিছু বিনষ্ট করা যায়। আমার খ্রিস্টান বন্ধুগণ, আজ এই সকালে এমন হোক যেন সেই ফসল আপনারাই হন, আপনাদের শক্তি আবার বৃদ্ধি পেতে শুরু হয়ে যায়। আমি প্রার্থনা করি যেন আজ সকালে এই বার্তা যে কোনো জায়গায় বাইরে বিভিন্ন স্থানে শোনা হয়। আমি বিশ্বাস করি যে এটি আপনাদের আচার আচরণে পৌষ্টিক ভিটামিন প্রদান করবে, যা আপনাদের জীবনে আবার এক আত্মিক শক্তিকে উৎপন্ন করবে। আসুন আমরা মাথা নত করি আর প্রার্থনা করি। ও প্রভু ঈশ্বর, আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা, অনন্ত জীবনের রচয়িতা এবং সমস্ত উত্তম এবং আত্মিক দানের দাতা, এই সকালে এই বাক্যগুলিকে নিন এবং সেগুলিকে হৃদয়ে বপন করে দিন আর সেগুলিকে জল দ্বারা সিক্ত করুন। প্রভু, প্রতিদিন যেন লোকেরা এই বিষয়গুলোর জন্য প্রার্থনা করে আর দেখতে পায় যে জগৎ মণ্ডলীকে বিবাহের প্রলোভন দিয়ে রেখেছে আর অবশেষে তার শক্তি রহস্যকে জেনে ফেলেছে আর গুপ্ত স্থানে সন্ধান পেয়ে গিয়েছে আর জেনে গিয়েছে যে এর রহস্য কোথায় লুকিয়ে আছে আর সেটাকে খুঁড় চালিয়ে কামিয়ে ফেলেছে। সে সেই লোকদিগকে সরিয়ে ফেলেছে যারা একসময় বিজয়ের ন্যায় চিৎকার করছিল, একসময় যাদের কাছে বিজয় ছিল, আর লোকদেরকে এইভাবে কেটে বাদ দিয়ে দিয়েছে যে তারা বুধবার টেলিভিশনে বা টিভিতে অনুষ্ঠান দেখবার জন্য ঘরেই থেকে যায়। তাদের হৃদয় থেকে আনন্দকে কেড়ে নিয়েছে এবং তাদেরকে ঈশ্বরের প্রতি প্রেমের স্থানে জগতের প্রতি অধিক প্রেম দিয়ে ভরে দিয়েছে। তাদেরকে আরো বেশি জাগতিক ইচ্ছা দিয়ে দিয়েছে, জাগতিক মনোরঞ্জনের অভিলাষা দিয়ে দিয়েছে, এর পরিবর্তে যে তাদের মধ্যে সুসমাচারের প্রচার শুনবার ইচ্ছা হয়। আজ যদি বাক্যের প্রচারে জাগতিক হৈহল্লা না হয় আর এগুলো চলতে না থাকলে এবং উত্তেজনাপূর্ণ চেঁচামেচি আর ওগুলো যদি না চলে, তারা পুরনো সুসমাচার আর শুনতে চায় না। তারা এরকম সুসমাচারকে শুনতে অগ্রাহ্য করে যা প্রাণে খুশির অশ্রু এনে দেয়, যা আত্মিক আরোগ্য দান দেয়, যার দ্বারা মণ্ডলীতে পীড়িতদের মতো সেই আত্মিক দানগুলি ফিরিয়ে আনে, যা পুনরুত্থিত খ্রিস্টকে, আজকের দিনের খ্রিস্টকে দৃশ্যে নিয়ে আসে। যেভাবে ইসরায়েল জাতি তাদের জাগতিক রাজাদের দ্বারা এতটাই বন্ধনে পড়ে গিয়েছিল যে প্রকৃত রাজাকে অনুসরণ করতে তারা ব্যর্থ হয়েছিল, আর প্রকৃত রাজা যখন তিনি এসেছিলেন তারা তাকে চিনতেই পারেনি, আজও এই অবস্থায় চলছে। ও প্রভু, মহিমার রাজা পবিত্র আত্মার রূপে উপস্থিত হয়েছেন আর প্রভু তারা এটা জানে না, তারা এটা চিনতে পারে না, তারা সংস্থার বন্ধনে এত শক্ত করে বদ্ধ হয়ে গিয়েছে যে তারা এটা বুঝতে পারে না, কারণ এটি তাদের সংস্থা দ্বারা আসেনি। প্রভু, এটা শয়তানের কাজ যা সে এই লোকদের প্রতি করেছে। প্রতিদিন যেন ঈশ্বরের শিমশন, প্রতিদিন যারা হৃদয়ে সত্য, যারা আকাঙ্ক্ষিত এবং ক্রন্দনরত এবং অনুনয়কারী ও এটি ধরে রেখেছে, তারা যেন এই বাক্যের সাথে স্থির থাকে যতক্ষণ না এই নতুন শস্য বেড়ে ওঠে, যতক্ষণ না সিওনে আবার এক আনন্দ ফিরে আসে আর সেখানে এমন এক মণ্ডলী এসে না যায় যারা চিনতে ও বুঝতে পারে, তারা খ্রিস্টকে ও তার গুপ্ত শক্তিকে দেখতে পারে যা জগতের থেকে গুপ্ত আছে, যা তারা এখন বুঝতে পারছে না। প্রভু এই প্রার্থনা গ্রহণ করুন যেন তারা এই বিষয়টি দেখতে পারে, কারণ আমরা এটি যিশুর নামে চাই, আমেন। এখন সেই শক্তি, ও প্রভু ঠিক এখন সেই শক্তিকে প্রেরণ করো আর প্রত্যেককে বাপ্তাজিত করো। তারা ছিল সেই উপরের ঘরে, তারা ছিল সকলে এক ঐকতানে। যখন পবিত্র আত্মা এলেন নেমে, যা প্রভু প্রতিজ্ঞা করে গিয়েছিলেন, ও প্রভু তোমার শক্তিকে প্রেরণ করো এখন, ও প্রভু তোমার শক্তিকে প্রেরণ করো এখন, ও প্রভু তোমার সেই শক্তিকে প্রেরণ করো এখন, আর প্রত্যেককে বাপ্তাজিত করো। প্রভু আমি তাকে কত ভালোবাসি, তার শক্তিকে এখানে প্রেরণ করুন। তারা সকলে উপরের গৃহতে ছিল, সকলে এক ঐকতানে ছিল, তাদের মধ্যে থেকে সমস্ত জগৎ বাইরে বেরিয়ে গিয়েছিল, তারা খালি হয়ে গিয়েছিল, আর পবিত্র আত্মা নেমে এসেছিলেন। আজ তারা বলে, এসো গির্জার সদস্য হও, নিজের নাম সদস্যতা পুস্তকে লেখাও, অথবা মাথা নিচু করে কেবল এই কথা বলো, আমি খ্রিস্টকে ঈশ্বরের পুত্র বলে স্বীকার করি। দাঁড়িয়ে পড়ুন, শয়তানও ঠিক তাই করে নিশ্চয়ই। যখন যিহূদা বাপ্তাজিত হয়েছিল তখন শয়তানও বাপ্তিস্ম নিয়েছিল। যখন যিহূদা বাইরে গিয়ে সুসমাচার প্রচার করেছিল তখন সেই সুসমাচারটি শয়তানই প্রচার করেছিল, কিন্তু শয়তান পবিত্র আত্মা পায়নি। এটাই হলো সেই ব্যাপার, ওখানে গুপ্ত শক্তি লুকিয়ে আছে, সেই পুনরুত্থানকে সন্দেহ বিনাই সেই সত্যকে জানা যায়। আমেন। তিনি এখানে আছেন, সেই একই পবিত্র আত্মা যা খ্রিস্টের উপরে ছিল আজও তার মণ্ডলীর উপরে আছে, তিনি কখনোই ছেড়ে যান না। আমি সর্বদা তোমাদের সাথে থাকব, এমনকি তোমাদের মধ্যে থাকব, জগতের অন্ত পর্যন্ত আমি সেখানে থাকব। যে কাজ আমি করি সে কাজ তোমরাও করবে, এর চেয়ে অধিক করবে, কারণ আমি পিতার কাছে যাচ্ছি। কিন্তু জগৎ এটার সাথে আপোষ করে, ও সেই দিনগুলো পার হয়ে গিয়েছে, শয়তান আপনাকে এটাই করাতে চায়, তারা আপনাদের চটকদার বানাতে চায়, ঈশ্বর আপনাদের বাপ্তাজিত করতে চান, ঈশ্বর চান আপনি বলেন, ও আমি এইসবে বিশ্বাস করি না, এগিয়ে যান আর জীবনযাপন করুন, এগিয়ে যান আর আপনার পাপে জীবনযাপন করুন, আপনার পাপেই জীবনযাপন করুন। কিন্তু যতক্ষণ না আপনি পচে গলে যান, আপনার নিজের ভাবনার বিষয়ে যতক্ষণ না আপনি পচে গলে যান, যতক্ষণ না আপনার নিজের চাল চলন পচে গলে যায়, আর আপনি নতুন জন্ম লাভ করেন, আর সেই নতুন জীবনটি চলে যাওয়া জীবনের চেয়ে একদম আলাদা হয়। একটি শস্যদানা হলদে রং নিয়ে ভূমিতে যায় আর সবুজ হয়ে ফিরে আসে, যখন মাটিতে যায় তখন সে শক্ত এবং আবরণের ভিতরে থাকে, যখন বেরিয়ে আসে তখন নমনীয় থাকে এবং বাতাসে দুলতে থাকে। ও মহিমা, হালেলুইয়া। যখন বাতাস বইতে শুরু করে তখন শস্যদানা কিছুই করতে পারে না, কেবল নিজেকে হিলানো আর পরিবর্তন করা ছাড়া, কিন্তু ছোট পাতাগুলো নমনীয় হয়ে ওঠে এবং আনন্দ করতে থাকে, বাড়তে থাকে আর নিজেকে বলবান করতে থাকে। যতক্ষণ না দানা মাটির ভিতরে গিয়ে মরে, পচে গলে না যায়, সে পত্র রূপে কখনোই বেরিয়ে আসতে পারে না। কেবল মরে যাওয়াই নয়, কিন্তু পচে গলে যাওয়া, সে নিজে আর ফিরে আসতে পারে না, কিন্তু তার ভিতরের গুপ্ত জীবন ফিরে আসে। যেমন আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে একটি জন্ম হলো অপ্রীতিকর অবস্থা, নোংরা, ময়লাযুক্ত, মলিনতম অবস্থা, কিন্তু সেখানেই জীবন লুকিয়ে থাকে। যখন আপনি নিজেকে মলিন বলে স্বীকার করে নেন, আপনার মেথডিস্ট, ব্যাপটিস্ট এবং পেন্টিকোস্টাল মতকে মলিন বলে স্বীকার করে নেন আর বেদির সামনে এসে নিজেকে সম্পূর্ণরূপে মেরে ফেলেন, তখনই নতুন জীবন ভিতরে প্রবেশ করে। পবিত্র আত্মা আপনাকে নতুন জীবনে প্রবেশ করায় আর তখন আপনি ঈশ্বরকে দেখতে পান। কোন এক মহিমাময় দিনে আমরা তাকে দেখব, কোন এক দিন এই মরণশীল দৃষ্টির সীমার বাইরে আমরা তাকে দেখব। আপনারা এটি বিশ্বাস করেন? কোন একদিন এই মরণশীল দৃষ্টির সীমার বাইরে আমার জন্য একটি আনন্দময় দিন অপেক্ষা করছে। আমি গত রাতে এখানে এই কোনায় দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম যেন আমি ছোট রব্বি লসনকে দেখছি। যখন তিনি এখানে আসতেন, ওনার কাছে একটি পুরনো ছড়ি থাকত আর সেটা আমার ঘাড়ে লাগিয়ে আমাকে টেনে মঞ্চে নিয়ে যেতেন আর সেই গানটি গাইতেন, সেখানে আমার জন্য অপেক্ষা করছে এক। কিছু এমন ঘটেছিল যা আমার থেকে সমস্ত জগৎকে বাইরে বের করে দিয়েছিল। আমি সবকিছুকে এক অন্য দৃষ্টিকোণ থেকে দেখতে লাগলাম। আমি আমেরিকীয় লোকদের কৃতকর্মের ব্যাপারে খুব উদ্বিগ্ন হতে শুরু করে দিলাম অনবরতভাবে বছরের পর বছর, এবং এটা দেখে যে কিভাবে মহিলা ও পুরুষেরা নিজেদেরকে অধঃপতনে নিয়ে যাচ্ছে আর পাপে পতিত হয়ে যাচ্ছে, যে আমি এই বিষয়ে চিন্তিত হয়ে দু তিনবার প্রায় ভেঙেই পড়েছিলাম। গতকাল আমি ঈশ্বরকে বললাম, আমি আর চিন্তা করব না, তোমার বাক্য বলছে যে এরকমই হবে, কিন্তু আমি মাঝখানে দাঁড়িয়ে থাকবো আর আমার মধ্যে যা কিছু আছে তা সবটা দিয়ে এর বিপক্ষে বলতে থাকবো। অন্যদিন গ্রিন মিলের সামনে দাঁড়িয়ে জঙ্গলের ভেতরে আমার গুহাতে গিয়ে সারাদিন ধরে প্রার্থনা করছিলাম, আর প্রায় তিনটের সময় সূর্য ডুবছিল আর আমি সেখানে দাঁড়িয়ে চারদিকে দেখছিলাম। গুহা থেকে বেরিয়ে এলাম আর একটি বড় পাথরে দাঁড়ালাম, আর আমি সেখানে দাঁড়িয়েছিলাম পূর্ব দিকে তাকিয়ে ঈশ্বরের প্রশংসা করছিলাম। আর আমি পাহাড়ের চূড়ায় গাছগুলোর পিছনে সূর্যকে নিচে যেতে দেখছিলাম, যখন আমি গিরিখাতের ওই পাড়ে ছোট ছোট গিরিখাতগুলো দেখছিলাম আর অনেক বর্ণরাজিতে ভরা, সবকিছু একদম শান্ত ছিল। আর আমি বললাম, প্রভু একদিন আপনি মোশিকে পাথরের ফাটলে লুকিয়ে নিয়েছিলেন আর আপনি তার নিকট দিয়ে গিয়েছিলেন, কারণ সে ক্লান্ত ছিল, কিন্তু আপনি তার নিকট দিয়ে গিয়েছিলেন। সে বলেছিল, এক মনুষ্যের পশ্চাদভাগের ন্যায় দেখালো। আমি বললাম, আমায় পাথরের ফাটলে লুকিয়ে নাও প্রভু। সেই সময় আমার এক পাশে ঝোপের মধ্যে থেকে একটি ছোট হাওয়া ঘুরতে ঘুরতে এলো, এটা ঠিক আগে এগিয়ে আসলো, আমার পাশে নেমে আসলো, একটি ছোট বাতাস ঘুরতে ঘুরতে নিচে নেমে এলো, জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেল। আমি সেখানে দাঁড়িয়ে থাকলাম। কোন একদিন কেবল ঈশ্বর জানেন ঠিক কোথায় এবং কখন নশ্বর জীবনের চাকাগুলো সব স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। তখন আমি যাব সিয়ন পর্বতে থাকবার জন্য। কোন একদিন নশ্বর জীবনের সীমানার আয়ত্তের বাইরে। কোন একদিন কেবল ঈশ্বর জানেন ঠিক কোথায় এবং কখন কি ঘটতে চলেছে। সে অন্তে চলে যাচ্ছে, সকল ছোট চাকা ঘুরছে। নশ্বর জীবনের চাকাগুলো সব স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। তখন আমি যাব সিয়ন পর্বতে থাকবার জন্য। নিচে দুলে বিষ্টরথ, আসছে আমায় ঘরে নিয়ে যেতে। নিচে দুলে মিষ্টরথ, আসছে আমায় ঘরে নিয়ে যেতে। আমার পূর্বে যদি তুমি সেথায় যাও, আসছে আমায় ঘরে নিয়ে যেতে। ভাই বসুয়ার্থ এবং আমার সব বন্ধুদের বলো, কেবল আসছে আমায় ঘরে নিয়ে যেতে। এখন নিচে দুলে সে নিচে নেমে আসবে কোনো একদিন আর আমায় তুলে নিবে। প্রত্যেক গাছ উঠবে জ্বলে, ঈশ্বরের দূতগণ অগ্নিময় রথে। আসছে আমায় ঘরে নিয়ে যেতে। নিচে দুলে মিষ্ট রথ, আসছে আমায় ঘরে নিয়ে যেতে। কোনো একদিনে এই দিনগুলোর কোনো একদিনে আমার মৃত্যুকালের অন্তিম ভাগে এসে আমি তার আগমনের অপেক্ষা করব, এটা ঠিক। আমি জর্ডানের দিকে তাকালাম আর আমি কি দেখতে পেলাম, আসছে আমায় ঘরে নিয়ে যেতে, যেমন বৃদ্ধ এলিয় জর্ডানের ওপারে তাকিয়েছিল। একদল উজ্জ্বল স্বর্গদূত আমার পেছনে আসছে, তারা আসছে আমায় ঘরে নিয়ে যেতে। নিচে দুলে নিচে নেমে এসে মিষ্ট রথ আসছে আমায় ঘরে নিয়ে যেতে। নিচে দুলে মিষ্ট রথ আসছে আমায় ঘরে নিয়ে যেতে।
The Lord Jesus, the blessed driver of this chariot,
প্রভু যিশু এই রথের আশীর্বাদযুক্ত চালক, সিওনের পুরাতন জাহাজ এবং জীবনের নৌকোগুলোর তিনি নাবিক, যিনি এই ভবনের মধ্যে দিয়ে চলাফেরা করছেন, কথা বলছেন, তার উপস্থিতি এখানে আছে। সেই পবিত্র আত্মা যিনি তাকে কবর থেকে উঠিয়েছিলেন তিনি এখানে আছেন। যেহেতু তারা কোনো প্রার্থনা কার্ড দেয়নি, এখানে এমন কেউ আছেন যিনি শহরের বাইরে থেকে এসেছেন, যাকে আমি চিনি না, যিনি এখানে প্রার্থনার জন্য এসেছেন, আপনাদের হাত তুলুন। যাদের আমি জানি না, আমি যাদের জানি না, আপনারা আপনাদের হাত তুলুন। আপনি আপনি ওখানে, আমি বিশ্বাস করি যে সেই গোপযুক্ত ছোট ব্যক্তিটি যিনি পিছনে বসে আছেন, ওই দিকে কয়েকজন লোক হাত তুলেছিল। হ্যাঁ, আপনি আপনি কি আপনার হাত তুলেছিলেন? ঠিক আছে, পিছনের দিকে ওখানে মহাশয়, আপনি ঠিক আছে। আপনারা সকলে আমার কাছে অপরিচিত, সেই প্রভু যিশু মেজ দেশে একই রাখাল এখানে উপস্থিত আছেন। আপনারা কি বিশ্বাস করেন যে তার প্রতিজ্ঞা সত্য? তিনি তার মণ্ডলীকে অভিষিক্ত করেন আর তিনি বলেছেন, আমি যে কাজ করি তা তোমরাও করবে, বরং এর চেয়েও বেশি করবে, কারণ আমি পিতার কাছে যাচ্ছি, এর চেয়ে অধিক। আপনারা সেটা বিশ্বাস করেন? আপনি কি হাত তুলেছিলেন যে আপনি আমাকে জানেন না বলে? আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর আমায় বলে দিতে পারেন আপনার হৃদয়ের কথা? তিনি আমায় বলে দিতে পারেন, ঠিক যেভাবে তিনি সেই মহিলাকে বলে দিয়েছিলেন যে তার বস্ত্র স্পর্শ করেছিল। আপনি কি বিশ্বাস করেন যে তিনি সেই মহাযাজক যাকে আমাদের দুর্বলতার অনুভূতি দ্বারা স্পর্শ করা যায়? যদি ঈশ্বর আমাকে আপনার পরিস্থিতিকে প্রকাশ করে দেন, আপনি কি আমায় তার ভাববাদী রূপে বিশ্বাস করবেন, বিশ্বাস করবেন যে তার উপস্থিতি এখানে আছে আর এই জন্য তিনি আমাকে এটির অনুমতি দেন? আপনি আপনার স্ত্রীর জন্য প্রার্থনা করছেন, তার নিতম্বের হাড় ভেঙে গিয়েছে, হাড় স্থানচ্যুত হয়ে গিয়েছে, এটি ঠিক কথা? যদি এটা ঠিক কথা হয় তাহলে দাঁড়িয়ে পড়ুন, যান আর আপনার স্ত্রীকে সুস্থ অবস্থায় পান, আমেন। আপনার ব্যাপারে কি, যিনি পিছনে বসে আছেন, সেই ছোট ব্যক্তি যার গোপ আছে আর যিনি হাত তুলেছিলেন, আপনি কি আপনার সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করেন? আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর আমায় আপনার সমস্যা বলে দিতে পারেন? আপনি কি বিশ্বাস করেন যে আপনার পুত্র ঠিক হয়ে যাবে? আপনি বিশ্বাস করেন? আপনার এক ছেলে আছে, তার মস্তিষ্ক সংক্রান্ত পক্ষাঘাত হয়েছে, ওটা ঠিক, আপনি কেন্টাকি থেকে এসেছেন। যদি তা সত্যি হয় তবে আপনার হাত তুলুন, আমি আপনাকে চিনি না, তাই না? যদি চিনতাম, আপনি এইভাবে হাত তুলুন, আমরা একে অপরকে চিনি না, এটা ঠিক, ঈশ্বরে ভরসা রাখুন। আপনি কি বিশ্বাস করেন? যেমন আপনি বিশ্বাস করেন, যান আপনার ছেলেকে আপনার বিশ্বাস অনুসারে সেরকম পান, কেবল এই বিষয়টি হৃদয়ে স্থাপন করে নিন। এখানে কে কে ছিলেন যারা হাত তুলেছিলেন, যাদের আমি চিনি না? আপনি ছিলেন কি? ঠিক আছে মহাশয়, আপনি কি আমায় ঈশ্বরের ভাববাদী রূপে বিশ্বাস করেন? আপনি আপনার সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করেন? আপনাকে উপরে আসতে হবে না, কেবল ঠিক ওখানেই দাঁড়িয়ে থাকুন। ঠিক আছে মহাশয়, আপনার সমস্যা হলো আপনার মধুমেহ রোগ আছে আর এটা আপনার পায়ে অসুবিধার সৃষ্টি করছে। আপনি ওহিও থেকে এসেছেন, আপনার নাম শ্রীমান মিলার, ঘরে ফিরে যান আর ভালো হয়ে যান। ঠিক আছে, আপনার সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করুন। ঠিক আছে, আপনি কি আপনার সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করেন? যদি আপনি বিশ্বাস করতে পারেন, এখানে যে মহিলা বসে আছেন, আপনি কি হাত তুলেছিলেন? চশমা পরা বড় মহিলা, আপনি কি আপনার সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করেন? আপনি বিশ্বাস করেন আপনি আমার ঈশ্বরের সেবক হিসেবে বিশ্বাস করেন? আপনি করেন? ঠিক আছে, যদি ঈশ্বর আমায় বলে দেন যে আপনার কি সমস্যা, আপনি কি বিশ্বাস করবেন? আপনার হৃৎপিণ্ডের সমস্যা, ঠিক আছে, যদি এটা ঠিক হয়ে থাকে তবে আপনার হাত তুলুন। ঠিক আছে, আপনার ঠিক পাশের যে মহিলা আছেন দাঁড়িয়ে পড়ুন, হৃদরোগ না কিন্তু উনার বাস্তবে চোখে সমস্যা আছে, আমি তাকে জানি। ঠিক আছে, সুস্থতা পান যদি আপনি বিশ্বাস করতে পারেন। তাহলে ওখানে পিছনে পরের ব্যক্তি যিনি ওখানে আছেন, আপনারও হৃদরোগ আছে আর চর্মরোগও আছে, আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনাকে সুস্থ করবেন? আপনি কি বিশ্বাস করেন মহাশয়? ওখানে কোথাও এক ব্যক্তি ছিলেন যিনি হাত তুলেছিলেন আর তিনি শ্রীমান সুবার্ট। ঠিক আছে মহাশয়, ঠিক আছে, আপনি কি বিশ্বাস করেন? আপনার চোখে সমস্যা আছে তাই নয় কি? আর আপনি আপনার মায়ের জন্য প্রার্থনা করছেন যিনি বাইরে বসে আছেন, তাই নয় কি? যদি এটা ঠিক হয় তবে আপনার হাত উপরে তুলুন। আমরা অপরিচিত, এটা কি ঠিক? হাত মেলান, আপনারা একে অপরের সাথে হাত মেলান। ঠিক আছে, ওটা ঠিক, যদি আপনি বিশ্বাস করতে পারেন তবে আপনি পেতে পারেন। পুনরুত্থিত খ্রিস্ট আজ এই ভবনে উপস্থিত আছেন, তিনি আজও একই আছেন। এটা আপনার জন্য কি করে? আপনি কি জগৎকে তার সমস্ত শক্তির সাথে আপনার থেকে বের হয়ে যেতে দিয়েছেন? মহিমা হোক, আমি নতুন জন্ম চাই, আমি নতুন জীবন চাই। আমি পরোয়া করি না যে এটা কোন বাহনে আসে, যদি এর জন্য আমাকে পবিত্র কপটি অথবা যা কিছু বলা হোক না কেন, আমি পরোয়া করি না যে এটা কোন বাহনে আসে। আমি প্রকৃত পবিত্র আত্মাকে পেতে চাই, যেমন পবিত্র আত্মা আমার উপর এখন আছে, আমি তাকে ধরে রাখতে চাই। আমি জগতের সবকিছুর চাইতে কেবল এটাই পেতে চাইব, আমেন। আপনারা কি বিশ্বাস করেন? আপনারা কি বিশ্বাস করেন তিনি এখানে আছেন? তাহলে আপনাদের হাত একে অপরের উপরে রাখুন। আমায় বলুন, আর কিছু থাকতে পারতো যা যিশু আমাদের জন্য করতে পারতেন পবিত্র আত্মা দেওয়ার পরিবর্তে? কিছুই না। এখন বিশ্বাস রাখুন, বিশ্বাস করুন যে সবকিছু ঠিক হয়ে গিয়েছে। প্রভু ঈশ্বর স্বর্গ এবং পৃথিবীর নির্মাণকর্তা, অনন্ত জীবনের রচয়িতা এবং সমস্ত উত্তম দানের দাতা, আপনার আত্মা এখানে উপস্থিত হয়ে আমাদেরকে এত অভিষিক্ত করেছে যে প্রভু মনে হচ্ছে যেন এই ভবনটি জীবিত হয়ে শ্বাস নিচ্ছে আর যেন কাঁপছে। প্রভু, লোকেরা এটা কেন বুঝতে পারে না? তারা কি জগতের সাথে এতটা লিপ্ত হয়ে গিয়েছে আর এতটা ঠান্ডা আর বাহ্যিক আর আড়ষ্ট হয়ে গিয়েছে যে তারা আর আপনাকে জানতেই পারছে না? প্রভু ঈশ্বর, প্রতিদিন যেন এই পরাক্রম সকলকে স্পর্শ করুক আর প্রত্যেক অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে উঠুক, প্রত্যেক পাপী উদ্ধার পাক এবং ঈশ্বর মহিমা পান। ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্টের দ্বারা আমি এটি চাই, আমেন। আপনারা কি এটি বিশ্বাস করেন? আপনাদের হাত উপরে তুলুন। আপনারা কি আপনাদের সুস্থতাকে গ্রহণ করেন? ঈশ্বর আপনাদের আশীর্বাদ যুক্ত করুন। এখন যান আর সুস্থতাকে পান যেভাবে আপনি এতে বিশ্বাস করেছেন, এটি সেভাবেই হবে। আমি অন্যদের বিষয়ে অনেকগুলি দর্শন দেখেছি, ওটা ঠিক, আমায় আজ রাতে আবার ফিরে আসতে হবে। যদি আপনি এখন বিশ্বাস করতে না পারেন, তবে আপনি আর তা কখনোই বিশ্বাস করতে পারবেন না, এটি ঠিক। যীশু যখন একবারই হৃদয়ের কথা প্রকাশ করে দিয়েছিলেন আর তারা বলেছিল, আপনি একজন, আমরা জানি যে খ্রিস্ট আসবেন, তিনি আমাদের এসব বলবেন। সেই মহিলাটি বলেছিল, আমি জানি যে খ্রিস্ট ওসব করবেন, কিন্তু আপনি কে? তিনি বলেছিলেন, আমিই তিনি। তারপর সে দৌড়ে নগরে গেল আর বলল, এসো এক ব্যক্তিকে দেখো যিনি আমি কি ছিলাম আর আমি কি করেছি সব বলে দিলেন, ইনি কি সেই খ্রিস্ট নন? তিনি বলেছিলেন, এই বিষয়গুলো অন্তিম দিনে আবার ফিরে আসবে, মণ্ডলী সত্যকে প্রচার করবে, সে বাক্যের উপর স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে, সে ঈশ্বরের সমস্ত আজ্ঞাকে পালন করবে, সে নিজেকে জগতের সাথে জড়িয়ে ফেলবে না, আর তাদের মধ্যে দিয়ে আমি গমনাগমন করব আর সেই একই কাজগুলোকে করব। কিন্তু তিনি বলেছিলেন, তারা প্রচণ্ড গর্বান্ধ, ঈশ্বরপ্রিয় নয় এবং বিলাসপ্রিয়, বিশ্বাসঘাতক, অপবাদক, ভক্তির অবয়বধারী হবে, খুবই ধার্মিক দেখাবে, গির্জায় গমনকারী হবে, ভক্তির অবয়বধারী কিন্তু তাহার শক্তির অস্বীকারকারী হইবে। তুমি এরূপ লোকদের থেকে সরিয়া যাও। আপনাদের মধ্যে থেকে যতজনকে তিনি এখানে দেখেছিলেন, আপনারা যেখানেই আছেন, দর্শন এখন আমার কাছ থেকে বেরিয়ে গিয়েছে। যদি সেগুলো সত্য ছিল যা কিছু আমি বলেছিলাম, আর আমি আপনাদের কাছে অপরিচিত, আপনারা যারাই ছিলেন আপনাদের হাত তুলুন, সমস্ত মণ্ডলী জুড়ে, প্রত্যেক ব্যক্তি, ঠিক আছে, বুঝলেন? তাদের আমি জানি না, তাদের কখনো দেখিনি, কিন্তু পবিত্র আত্মা এখানে আছেন আর তিনি তাদেরকে জানেন। আপনারা কি দেখতে পাচ্ছেন না যে এ আমি নই? শুনুন, যদি তিনি আমাকে ওটার সাথে আমার উপর ভরসা করতে পারেন, তবে তিনি বাক্যের সত্যতার সাথেও আমার উপর ভরসা করতে পারেন, কারণ সত্য কেবল বাক্য দ্বারাই আসতে পারে। মন ফিরাও প্রত্যেকেই, আর প্রভু যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম নাও পাপের ক্ষমার জন্য, আর তোমরা পবিত্র আত্মারূপ দান প্রাপ্ত হও, কারণ এই প্রতিজ্ঞা তোমাদের জন্য, তোমাদের সন্তানদের জন্য আর সকল দূরবর্তী লোকদের জন্য যাদেরকে আমাদের প্রভু ডাকিয়ে আনিবেন। আপনারা তাই বিশ্বাস করেন? কিছু সময়ের মধ্যে একটি বাপ্তিস্ম সভা হতে চলেছে, আসুন আমরা মাথা নত করি। যখন তারা বাপ্তিস্মের জন্য প্রস্তুতি নিচ্ছে, আমি অনুরোধ করব পালক মহাশয়কে প্রার্থনা করবার জন্য, আমার মনে হয় সেখানে বাপ্তিস্ম সভা হতে চলেছে, ঠিক আছে।